exclusively on FusionBD.com.
হাতে গাড়িতে কিংবা বাড়িতে যে যেখান থেকে টেলিফোন সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান রেডিও 90.8 FM এ। রাত 12টা বেজে এই মুহূর্তের সময় আর শুরু হয়ে গেল ভৌতিক 90.8। আর যে কোনো করেছি আপনার সাথে ঠিক রাত 2টো পর্যন্ত থাকবো চমৎকার কিছু গল্প নিয়ে, ঘটনা নিয়ে এবং সরাসরি শ্রোতাদের অংশগ্রহণের ছাড়াও রেকর্ডেড কিছু ঘটনা রয়েছে তিনটি সেগমেন্টে। আর ডেফিনেটলি আপনি আমাদের সাথে থাকবেন প্রথম সেগমেন্টে, যেখানটায় থাকছে ভৌতিক সাহিত্য, যেটিকে আমরা নাটিকা আকারে প্রকাশ করছি, এবং যেখানটায় ভয়েস দিয়েছেন আর যে রাজু রয়েছে। দ্বিতীয় সেগমেন্টে কিছু ইমেইল থেকে কালেক্ট করা স্টোরি, যেগুলো সরাসরি আমরা রেকর্ড করে কালেক্ট করেছিলাম বিভিন্ন শ্রোতাদের কাছ থেকে, এবং এরপর পরে যে ঘটনা থাকছে সেই ঘটনাগুলো মূলত ফেসবুকের ইনবক্স থেকে আমরা কালেক্ট করেছি, যেখানে বিভিন্ন জন আমাদেরকে লিখে ঘটনা পাঠিয়েছেন এবং সেই ঘটনাগুলো আমরা চেষ্টা করব অন এয়ার করবার জন্য। পুরো সময় জুড়ে আপনি আমাদের সাথেই থাকবেন যদি আপনি ভৌতিক প্রেমী হয়ে থাকেন, ভূত রিলেটেড গল্প শুনতে পছন্দ করেন। দুটি মাধ্যম এই মুহূর্তে খোলা রয়েছে, যে মাধ্যমগুলোতে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকবেন। ফেসবুক মাধ্যম রয়েছে একটি, যে মাধ্যমে যদি কানেক্টেড থাকতে চান তাহলে সরাসরি চলে যাবেন facebook.com/asianradio90.8fm সেই অ্যাড্রেসে, এবং সেখানে ভূত রিলেটেড যে পোস্টটি করেছি সেই পোস্টে ডেফিনেটলি আপনি আপনার কমেন্ট করবেন। চেষ্টা করব সেটি পড়ে দেবার জন্য, শেয়ার করবেন যাতে এই মুহূর্তে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। এসএমএস মাধ্যমে যদি জয়েন করতে চান তাহলে সরাসরি সেলফোনের মেসেজ অপশনে চলে যাবেন, লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন, দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 এই নাম্বারটায়। পুরো শ্রোতা পুরো সময়টা জুড়ে আপনাদেরকে এমন কিছু ঘটনা শোনাবো যে ঘটনাগুলোতে বিশ্বাস কিংবা অবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলব না, শুধুমাত্র সেই সব ঘটনার ব্যাখ্যাগুলো চাইলে আপনি খুঁজে বের করতে পারেন। সো হিয়ার উই গো ফর দ্য ভৌতিক সাহিত্য।
ছেলেবেলা থেকেই আনিস একটু পাগলা গোছের। সে প্রথমবার বাড়ি থেকে পালিয়েছিল 12 বছর বয়সে, নিজেই ফিরে এসেছিল সপ্তাহখানেক পরে। চাচার বাড়িতে মানুষ, চাচা চাচি মিলে তখন গরুর মতো পেটাল তাকে। আমরা ভাবলাম শিক্ষা হয়েছে, আর পালাবে না। কোথায় কি, 6 মাসের মাথায় আবার বাড়ি থেকে পালিয়ে গেল। ফিরে এলেও আবার চাচা চাচি মিলে পালা করে পেটাল তাকে। মার খেয়ে আনিস বিশেষ কান্নাকাটি করত না, শরীরটা নরম করে রাখলে নাকি মার খেলে ব্যথা লাগে না। তাছাড়া সে নাকি এক পাগলা সন্ন্যাসীর কাছ থেকে কুফুরি কালাম শিখে এসেছে। দুচোখ বন্ধ করে একবার সেই কুফুরি কালাম পরে নিলে সব যন্ত্রণা নাকি বাতাসের মতো উবে যায়। 10 টাকা দিলে আমাকে সব শিখিয়ে দেবে বলেছিল। ছেলেবেলায় পুরো 10 টাকা একসাথে কখনো জোগাড় করতে পারিনি বলে সেই অমূল্য মন্ত্র আমার আর শেখা হয়নি। আনিস বাড়ি থেকে পালিয়ে বিচিত্র সব জায়গায় যেত। কোন ভাঙা মন্দিরে নাগা সন্ন্যাসী থাকে, কোন পুকুরে জ্যোৎস্না রাতে পরি নেমে আসে, কোন শ্মশানে পিচার সিদ্ধ তান্ত্রিক থাকে, এইসব খোঁজখবর তার নখদর্পণে ছিল। কারো সাথে কথাবার্তা বেশি বলত না। আমার মনটা একটু নরম ছিল বলে চাচাচাচি মিলে তাকে পিটিয়ে যখন আধমরা করে রাখত, আমি একটু সেবা প্রশংসা করতাম। সেজন্য আমাকে মাঝে মাঝে সে একটা দুটো মনের কথা বলত। সে আনিসের সাথে আমার দেখা হলো প্রায় 20 বছর পরে। কমলাপুর স্টেশনে চশমা পড়া একজন মানুষ আমার কাছে এসে বলল,
ইকবাল্লা?
হ্যাঁ, আপনি?
আমি আনিস। মনে আছে চাচা মেয়ের একদিন রক্ত বের করে দিল, তুই দূর্বা চিবিয়ে লাগিয়ে দিলি, ইনফেকশন হয়ে গেল তখন।
আমি চোখ কপালে তুলে বললাম, পাগলা আনিস!
হ্যাঁ, দারোয়ানের মতো গোফ রেখেছিস দেখি।
আমি হেসে বললাম, ছাত্র পড়াতে হয়, গোফ না থাকলে চেহারায় গাম্ভীর্য আসে না। তোর কি খবর?
দাঁড়া বলছি, যাবি না কিন্তু, খবরদার, আমি একটা কাজ শেষ করে আসি।
আমায় দাঁড় করিয়ে আনিস চলে গেল। ফিরে এলো একটু পরেই, এসে বলল,
বৃহস্পতিবার করে গৌরীপুর থেকে একটা লোক আসে, কতদিন থেকে ধরার চেষ্টা করছে।
কিরকম লোক?
ব্ল্যাক আর্টিস্ট, শয়তানের উপাসক।
আমি মাথা নেড়ে বললাম, তুই এখনো তন্ত্রমন্ত্র করে বেড়াচ্ছিস?
কেন করব না, চাচা তো নেই যে ধরে পিটাবে, এখনই তো সময়।
আশ্চর্য ব্যাপার।
আশ্চর্যের কি আছে, কাজ না থাকলে চল আমার বাসায়।
কাজ ছিল বলে সেদিন যেতে পারিনি, পরের সপ্তাহেই গিয়েছি। আনিস হতচ্ছাড়া ধরনের মানুষ ছিল, ধারণা ছিল কোনোদিনই গুছিয়ে উঠতে পারবে না। দেখলাম বেশ গুছিয়ে নিয়েছে, জহুরির কাজ করে, মূল্যবান পাথর দেখে তার মান বিচার করে। এদেশের কদর নেই, বিদেশ থেকে কিছু কিছু মানুষ মাঝে মাঝে তার কাছে আসে, মোটা টাকা দেয় তারা, সেটাতেই তার বেশ চলে যায়। আনিসের বাসাটা যেরকম ভেবেছিলাম, গিয়ে দেখি ঠিক সেরকম। দিনে কিরকম হয় জানি না, রাতে সেটা সবসময় আধো অন্ধকার, বেশি উজ্জ্বল বাতি নাকি আনিসের ভালো লাগে না। আনিসের সারা বাসা জুড়ে শুধু নানা আকারের আলমারি আর সেলফ, তার মাঝে নানা আকারের বোতল, বয়াম, শিশি আর বক্স, তার ভিতর নানান রকম জিনিস, বিদঘুটে প্রাণীর ফসিল, হাড়গোড়, পাথর, প্রাচীন ব্যবহারী জিনিস, পুরনো বই, পুঁথি পত্র, ছবি, কি নেই। আনিসের সাথে নানা রকম কথাবার্তা হল, পুরনো বন্ধুরা এখন কে কোথায় আছে, কে কি করছে, সেটা নিয়ে কথা বলে দীর্ঘ সময় কাটিয়ে দিলাম। চলে আসার আগে তার আজগুবি শখ নিয়ে কথা উঠল। বললাম, বাসা দেখি দুনিয়ার হাবিজাবি জিনিস দিয়ে ভরে রেখেছিস। আনিস হেসে বলল,
ঠিক বলেছিস।
কি করবি এগুলি দিয়ে?
কিছু একটা করতেই হবে, এমনি রেখেছি শখ।
তোর সবকিছুই আজগুবি।
আজগুবি তুই দেখিস নি, তাই এগুলোকে বলছিস তুই আজগুবি।
গল্পের সন্ধান পেয়ে আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কেন তুই দেখেছিস নাকি?
সারা জীবন কাটিয়ে দিলাম এর পিছনে, আমি দেখব না তো কে দেখবে?
কি দেখেছিস?
দেখবি?
দেখা। আনিস উঠে গিয়ে আলমারি খুলে একটা ছোট কালো কাঠের বাক্স নিয়ে এলো। আমার কাছে বসে সাবধানে বাক্স খুলে তামার একটা চৌকোনা জিনিস বের করে আমার হাতে দিল, বলল,
এটা দেখ, খুব সাবধানে, নিচে ফেলবি না।
কি এটা?
এক তান্ত্রিক সাধু আমাকে খুব বিশেষ স্নেহ করত, সে মরার আগে আমাকে এগুলো দিয়ে গেছে।
কিন্তু জিনিসটা কি?
বলতে পারিস একরকমের তাবিজ, হাতের মাংস কেটে শরীরের ভিতরে ঢুকিয়ে রেখেছিল, সে মরার আগে কেটে বের করে দিয়ে গেছে। সে
শুনে ঘেন্নায় আমার শরীর একটু ঘিনঘিন করে উঠল। জিনিসটা বাক্সে রেখে দিলাম। কি হয় এটা দিয়ে?
হাতের মুঠোয়ের মধ্যে শক্ত করে চেপে ধরে বলবি, সুতরন্তু।
কি হবে তাহলে
বলে দেখ।
আমি এই জিনিসটা হাতে নিয়ে শক্ত করে মুঠো চেপে ধরলাম। কি বলবো এখন?
সুতরন্তু, ধরে রাখবে এটা, ছাড়বি না।
আমি ধরে রেখে বললাম, সুতরন্তু। আর কি আশ্চর্য, মনে হলো জিনিসটা যেন নড়ে উঠল হাতের ভিতর।
ধরে রাখ, ছাড়িস না।
কেন, কি হবে?
দেখবি নিজেই।
আমি হঠাৎ অবাক হয়ে লক্ষ্য করলাম মুঠোর ভেতরে জিনিসটা আস্তে আস্তে গরম হয়ে উঠছে।
কিছু টের পাচ্ছিস?
হ্যাঁ, মনে হচ্ছে গরম হচ্ছে জিনিসটা, মনে হচ্ছে একটু একটু নড়ছে। আনিস হেসে বলল,
আর একবার বল সুতরন্তু, দেখবি আরো গরম হবে।
আমি বললাম সুতরন্তু, কি মনে হলো কয়েকবারই বলে ফেললাম কথাটি, সুতরন্তু সুতরন্তু সুতরন্তু, আর সাথে সাথে মনে হলো হাতের মুঠোয় তামার চাকতিটি গনগনে গরম হয়ে কিলবিল করে নড়ছে। চিৎকার করে হাত থেকে ফেলে দিলাম জিনিসটা। আনিস লাফিয়ে উঠে হা করে বলল,
কি সর্বনাশ কি সর্বনাশ, এ কি করলি, এটা কি করলি,
কেন কি হয়েছে?
ঠিক হলো না,
আনিস গম্ভীর হয়ে বলল,
একেবারেই ঠিক হলো না। তোকে বললাম একবার বলতে, এতবার বললি কেন?
কেন কি হয়েছে?
এটা হাতে নিয়ে সুতরন্ত বলার পর নিচে রাখবার একটা নিয়ম আছে, কখনো হাত থেকে ফেলে দিতে হয় না।
কি হয় ফেলে দিলে?
তুই বুঝতে পারছিস না, এটা একটা সাংঘাতিক জিনিস। হাতে নিয়ে তুই যখন বলেছিস সুতরন্ত, তখন একটা ব্যাপার শুরু করেছিস।
কি ব্যাপার?
তোকে বোঝানো মুশকিল।
আনিস গম্ভীর হয়ে বলল,
তান্ত্রিক সাধুরা দীর্ঘদিন সাধনা করে নানা রকম অপদেবতা বশ করে। সেই সব অপদেবতারা তাদের ইচ্ছার বিরুদ্ধে তান্ত্রিকদের সাথে থাকে, তাদের আদেশ মেনে চলে। তুই সেরকম একটা অপদেবতাকে দেখেছিস, সে আসছে, তাকে ফিরিয়ে দেয়া যেত, কিন্তু তুই জিনিসটা হাত থেকে ফেলে দিয়েছিস, তাকে আর এখন ফেরানো যাবে না।
আচ্ছা অন্ধকার, বিচিত্র সব জিনিস চারিদিকে, আনিসের থমথমে গলার স্বর। আমি আরেকটু হলে তার কথা প্রায় বিশ্বাসই করে ফেলেছিলাম। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বেশ জোরে হেসে বললাম, তুই বলছিস এটা আলাদিনের চেরা, ঘষা দিলেই দৈত্য চলে আসে। আনিস একটু আহত দৃষ্টিতে খানিকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল,
তুই আমার কথা বিশ্বাস করলি না?
না। খানিকক্ষণ চুপ করে থেকে আনিস বলল,
সুতরন্ত আসবে, ইকবাল তোর উপর বড় বিপদ।
সুতরন্ত কি দৈত্যটার নাম?
ঠাট্টা করিস না, সুতরন্ত ঠিক নাম নয়, বলতে পারিস গোত্র। সে আসছে, তোর উপর খুব বিপদ।
ভালো, আমি হেসে বললাম, বিপদ আপদ আমার ভালোই লাগে। আনিস একটু অধৈর্য হয়ে বলল,
তুই এখন থেকে আমার সাথে থাকবি।
তোর সাথে?
হ্যাঁ।
কেন?
তুই জানিস না এখন কি করতে হবে? আমি জানি, সুতরন্ত কিছু একটা নিয়ে যাবে, তুই বুঝতে পারছিস না।
কবে আসবে সুতরন্ত?
জানি না, আজ আসতে পারে, দু সপ্তাহ পরেও আসতে পারে।
আর যতদিন না আসছে আমার সব কাজকর্ম ফেলে তোর বাসায় থাকতে হবে?
হ্যাঁ।
আনিস, তোর বাসায় থাকতে আমার কোনো আপত্তি নেই, আমি এসে থাকব কিছুদিন, কিন্তু এখন নয়। তুই সুতরন্তকে আসতে দে, আমি একাই ম্যানেজ করব, ভালো করে চা নাস্তা খাইয়ে দেব।
ইকবাল,
আনিস থমথমে গলায় বলে উঠল,
এটা ঠাট্টার জিনিস না, তোর আমার কথা শুনতেই হবে, তোকে এখন থেকে আমার সাথে থাকতে হবে।
সম্ভব না, আমার কাজ আছে। আনিস অত্যন্ত গম্ভীর হয়ে বলল,
তোর এখন আমার কথা শুনতেই হবে, যা যা বলি শোন, তোর কিংবা অন্য একজনের জীবন নির্ভর করছে এর ওপর।
আনিস যা বলল তার সারমর্ম এই, পৃথিবীতে যেমন মানুষ এবং নানা রকম জীবজন্তু রয়েছে, তেমনি পরকালের জগতেও মানুষের সমজাতীয় প্রাণী এবং জন্তু জানোয়ার সমজাতীয় বিদেহী শক্তি রয়েছে। তান্ত্রিক সাধু বা নানা রকমের সাধকেরা সাধনা করে পরজগতের এইসব প্রাণীদের সাথে যোগাযোগ করেন। সেই সব প্রাণীদের বুদ্ধিমত্তা বেশি হলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখা যায়, নিচ জাতীয় প্রাণী হলে তাদের জোর করে বসে রাখতে হয়। সুতরন্ত নিচ জাতীয় একটি ভয়ঙ্কর প্রাণী, তাকে জোর করে বশ করে রাখা হয়েছে। সাধকেরা শক্তি পরীক্ষার জন্য এদের বশ করে রাখেন। সুতরন্ত নামের বিদেহী যুক্তিতর্কহীন এই প্রাণীটি অত্যন্ত শক্তিশালী, তাকে ভুল করে আহ্বান করা হয়েছে। আহ্বান করা হলে তাকে আসতে হয়, তাকে নিয়ন্ত্রণ করা না হলে সে একটা ভীবিষিকার সৃষ্টি করে যায়। যে তান্ত্রিক মারা গিয়েছে সে তাকে নিয়ন্ত্রণ করতে পারত, আর কেউ পারবে সেরকম কোনো নিশ্চয়তাও নেই। আনিস অত্যন্ত জোর দিয়ে কথাগুলো বলছিল বলে চুপ করে আমি শুনে গেলাম, কিন্তু তার কথা আমার ঠিক বিশ্বাস হল না। কথা শেষ হলে বললাম, ধরা যাক তোর সব কথা সত্যি, তোর সুতরন্ত ভয়ঙ্কর শক্তিশালী বিদেহী প্রাণী, কিন্তু সে মানুষের জগতে বাস করে না, কাজেই মানুষের জগতে সে কিছুই করতে পারবে না। আনিস মাথা নেড়ে বলল,
তোর কথা খানিকটা সত্য, কিন্তু পুরোপুরি সত্য নয়। সাধক মানুষেরা যেমন তাদের জগতে যোগাযোগ করতে পারে, তেমন এরাও খানিকটা পারে, এদের যোগাযোগটা হয় ভয়ঙ্কর, মানুষ ভয় পেয়ে যায়, ভয় পেয়ে গেলে এরা পুরোপুরি সর্বনাশ করতে পারে।
আমি বললাম, আমি ভূত ভয় পাই না, ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, তাই ভয়ও নেই। বাজি ধরে আমি লাশ কাটা ঘরের টেবিলে বিছানা করে ঘুমিয়েছি। আনিস খানিকক্ষণ আমার চোখের দিকে তাকিয়ে বলল,
সত্যি যদি তুই ভয় না পাস তাহলে তোকে সুতরঙ্গ কিছু করতে পারবে না, মানুষ থেকে শক্তিশালী কোনো প্রাণী নেই। তবুও তোকে দুইটি কাজ করতে হবে।
কি?
প্রথমত, আগামী দুই সপ্তাহের মধ্যে তুই কোনো অস্বাভাবিক ব্যাপার যদি লক্ষ্য করিস তাহলে তোকে সাবধান হতে হবে।
কিরকম?
সবসময় তোর সাথে একটা জীবিত প্রাণী রাখবি।
কেন?
এরা যখন আসে সবসময় কোনো একটা কিছুর প্রাণ নিয়ে যায়, চেষ্টা করে মানুষের নিতে, না পারলে অন্য কিছুর। ঘরের খাঁচায় একটা পাখি রাখা সবচেয়ে সহজ।
আমি ঠাট্টা করে বললাম, আমার ঘরে অনেক মশা আছে, দেয়ালে টিকটিকি। আনিস হাসার ভঙ্গি করে বলল,
সুতরন্ত যখন এসে হাজির হবে তুই বেশ অবাক হয়ে লক্ষ্য করবি, তোর আশেপাশে কোনো প্রাণী থাকবে না। কীট পতঙ্গ পশু পাখি কোনো কোনো ব্যাপারে মানুষ থেকে বেশি বুঝতে পারে। আর দ্বিতীয় যেটা করতে হবে সেটা হচ্ছে
কি?
হাত বাড়িয়ে দে।
আমি ইতস্ত করে হাত বাড়িয়ে দিলাম। আনিস একটা ছোট শিশি থেকে কি যেন একটা তরল পদার্থ নিয়ে হাতের পিঠে লম্বা কি একটা দাগ দিয়ে দিল। আমি একটু অবাক হয়ে বললাম, এটা কি?
একটা কেমিক্যাল। তোর হাতের উল্টো পিঠে একটা চিহ্ন এঁকে দিলাম, কাল পরশু এটা স্পষ্ট হবে, উল্কির মতো। তবে ভয় নেই, সারা জীবন থাকবে না, মাসখানেকের মধ্যেই মুছে যাবে।
কি হবে এটা দিয়ে?
যদি কখনো কোনো কিছু থেকে ভয় পাস তাহলে এই চিহ্নটা বুকে ধরবি, দেখিস ভয় চলে যাবে, একটা শক্তি পাবি।
আমি তাবিজ কবজ বিশ্বাস করি না।
না করিস তো ভালো, সেই জন্যই চামড়ার উপর পাকাপাকি ভাবে করে দিলাম। আজকাল হাতে একটু জ্বালা করতে পারে, তবে ইনফেকশন হবার কথা নয়, যদি হয় অ্যান্টিবায়োটিক খেয়ে নিবি।
আমি ওঠার সময় বললাম, দেখ আনিস, ভূত প্রেত আছে কি নেই সেটা আমি তোর সাথে তর্ক করতে চাই না, থাকলে থাকুক, আমি তাদের ছাড়াই জীবন কাটিয়ে এসেছি, বাকিটাও তাদের ছাড়াই কাটিয়ে দেব।
চমৎকার, এই হচ্ছে বাপের ব্যাটা।
রিক্সা করে বাসায় আসার সময় আমি পুরো ব্যাপারটা ভেবে দেখলাম। ভয়াবহ সুতরন্ত এসে আমাকে সত্যি খুন করে রেখে যাবে কিনা সে নিয়ে আমার ভেতর বিন্দুমাত্র দুশ্চিন্তা নেই। যেই জিনিসটা আমাকে অবাক করছে সেটা হচ্ছে তামার মাদুলিটা, সেটা হঠাৎ করে গরম হয়ে যাওয়াটা, এটা কিভাবে ব্যাখ্যা করি? আনিস হয়তো আমাকে সম্মোহন করেছে, তাহলে গরম লাগাটা আমি ব্যাখ্যা করতে পারি, কিন্তু হাতের তালুতে পোড়া দাগটা? সম্মোহন করে মানুষের হাতের তালুতে গরম অনুভূতি দেয়া যেতে পারে, কিন্তু পোড়াবে কেমন করে? ব্যাপারটা আমি ভুলেই যেতাম, কিন্তু ভুলতে পারলাম না হাতের উল্টো পিঠে আনিসের রেখে দেয়া চিহ্নটির জন্য। চিহ্নটি আস্তে আস্তে ফুটে উঠল। যখনই হাত দিয়ে কিছু করি ব্যাটা ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে থাকে। পরিচিত বন্ধুবান্ধব বেশ অবাক হল এই বয়সে হাতের পিঠে ছবি এঁকে ঘুরে বেড়াচ্ছে দেখে। ব্যাপারটা বুঝিয়ে বলাও সহজ নয়। এভাবে সপ্তাহ দুয়েক কেটে গেছে, সম্ভবত সুতরন্ত এসে ঘুরে গেছে, আমি টের পাইনি, হাতের চিহ্নটিও আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। আমি আনিসকে বেশ জোর গলাতেই বলেছিলাম যে ভূত প্রেতে আমি বিশ্বাস করি না, তবু কয়দিন ভিতরে ভিতরে একটু সতর্ক ছিলাম, কে জানে, কিছু তো আর বলা যায় না। এর মাঝে আমার ছোট খালার বিয়ে উপলক্ষে বাসার সবাই দল বেঁধে নেত্রকোনা চলে গেল, রয়ে গেলাম আমি এবং জিতু মিয়া। জিতু মিয়া কাজের ছেলেটি, বয়স দশের কাছাকাছি, মহা ধুরন্ধর ব্যক্তি, সুযোগ পেলে জাতীয় পরিষদের মেম্বার হয়ে যাবে সেটা আমি লিখে দিতে পারি। সেদিন সন্ধ্যাবেলায় বাসায় ফিরতেই জিতু মিয়া এক গাল হেসে বলল,
ভাই আপনার লাটকে চান্দা নেই মনে আছে?
বাই মানে ভাই, লাটক মানে নাটক। এবার একটু চিন্তা করে বের করতে হলো, কিছুদিন আগে গুন্ডা ধরনের কিছু ছেলে নাটক করবে বলে চাঁদা চাইতে এসেছিল, পরিচিত ছেলে, তাই কি নাটক, কোথায় হবে, কে পরিচালনা করবে, এসব নিয়ে একটু জিজ্ঞাসাবাদ করেছিলাম। তখন একজন গরম হয়ে গেল বলে পুরো দলটাকে বাসা থেকে বের করে দিয়েছিলাম। বাসার সবার ধারণা কাজটা সুবিবেচনা হয়নি। আমি একটু ভয় ভয়ে জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে?
আপনি ঘরে গিয়ে দেখেন।
বাংলায় অনুবাদ করলে যার অর্থ আপনার ঘরে গিয়ে দেখুন। আমি আমার ঘরে গিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। ঘরের দেয়ালে মৃত প্রাণীর নাড়িভুড়ি ছুঁড়ে ছুঁড়ে মেরেছে, কিছু এখনো দেয়ালে লেগে আছে, কিছু দেয়াল থেকে খুলে নিচে পড়েছে। দেয়াল বিভৎস রং, ঘরের ভিতরে বিদঘুটে দুর্গন্ধ। আমি প্রায় রাগে অন্ধ হয়ে গেলাম। হাতের কাছে জিতুকে পেয়ে তাকেই দু একটা ঘা লাগানোর জন্য হুঙ্কার দিয়ে বললাম, জানালা খুলে রেখেছিস কেন?
খুলে নেই ভাই, খোদার কসম।
তাহলে জানালা বন্ধ থাকা অবস্থায় কেমন করে দেয়ালে এগুলি ছুঁড়ে মারা যায়? জানালা বন্ধ থাকা অবস্থায় কেমন করে দেয়ালে এগুলি ছুঁড়ে মারা যায় সেটা নিয়ে জিতু মিয়াকে ভাবিত দেখা গেল না। খাঁটি রাজনীতিবিদদের মতো সে সমস্যার সামনাসামনি এনে মস্তিষ্কের সুইচ টিপে বন্ধ করে দেয়। একজন লোক ডাকিয়ে সময় লাগিয়ে ঘরদোর পরিষ্কার করা হল। আজকালকার ছেলেরা এরকম নোংরা কাজ করতে পারে নিজের চোখে না দেখলে আমি বিশ্বাসই করতাম না। রাতে খেতে বসার পর জিতু মিয়া আমাকে দ্বিতীয় খবরটি দিল। সে বলল,
আম্মার মশা মারানোর ওষুধ একেবারে পাঁচ খেলাস।
মা মশা মারার ওষুধ কিনেছে সেটা মশাদের বিরুদ্ধে খুব কার্যকর শুনে আমি শঙ্কিত হয়ে উঠলাম। যেটা মশার জন্য বিষাক্ত সেটা মানুষের জন্য বিষাক্ত। বিদেশে যেসব কীটনাশক ওষুধ বাজেয়াপ্ত করে দেয়া হয় সেগুলি রুটিন মাফিক এদেশে পাঠানো হয়। আমি জিতু মিয়াকে বললাম, নিয়ে আয় তো মশা মারার ওষুধটি, সাবধানে ধরবি। জিতু মিয়া স্টোর রুম থেকে ফিনাইলের একটা কৌটা নিয়ে এলো। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এটা মশা মারার ওষুধ?
যে
এটা দিয়ে মশা মারা হচ্ছে?
যে বাসায় কোনো মশা নেই।
কোনো মশা নেই?
না ভাই।
আমার বুকটা হঠাৎ ধক করে উঠল। আনিস বলেছিল সুতরন্তু যখন আসবে তখন বাসায় কোনো কীট পতঙ্গ পশু পাখি থাকবে না। আমি দেয়ালের দিকে তাকালাম। লাইটের কাছে একটা পুরুষ টিকটিকি পোকা ধরে খায়। আজ কোথাও পোকা নেই, কোনো টিকটিকিও নেই। আলমারির কোনায় মাকড়সার জালে কিছু নিরীহ মাকড়সা থাকে, সেখানেও কিছু নেই। আমি জিতুকে বললাম, জিতু স্টোর রুমে কি তেলা পোকা আছে?
তেল্লাসোরা?
হ্যাঁ
আছে ভাই। কেন?
একটা ধরে আনতে পারবি? মনের মতো একটা কাজ পেয়ে জিতু মিয়ার চোখ জল জল হয়ে উঠল।
কি বলেন ভাই, পারুম না, অক্ষণ আনতেছি।
জ্যান্ত ধরে আনতে হবে কিন্তু। দীর্ঘ সময় জিতু মিয়া স্টোর রুমে জিনিসপত্র টানাটানি করে মুখ কালো করে ফিরে এলো। অবিশ্বাস্য ব্যাপার, স্টোর রুম আতিপাতি করে খুঁজেও সে কোনো তেলা পোকা পায়নি। আমিও ঘরের আনাচে কানাচে খুঁজে দেখেছি, কোনো ধরনের পোকামাকড় কীট পতঙ্গ কিচ্ছু নেই। সব যেন ম্যাজিকের মতো উবে গেছে। তবে কি আনিসের কথাই সত্য? সুতরন্তু আসছে আজ রাতে, একটা প্রাণ নিয়ে যাবে। কার প্রাণ? আমার না জিতুর? আমার সারা শরীর কাটা দিয়ে উঠল হঠাৎ। রাত ১১টায় আমি নিজের ঘরে ফিরে এলাম। ঘরে এসেই আমি চমকে উঠি। দেয়ালে ছোপ ছোপ রক্ত, কোথা থেকে এলো? সারা ঘরে বাসি রক্তের একটা বোটকা গন্ধ। শুধু তাই নয়, ঘরের ভেতরটা কেমন যেন ঠান্ডা, শরীর শিউরে ওঠে। আমি ঘরের মাঝখানে খানিকক্ষণ দাঁড়িয়ে রইলাম। ঘরের লাইটটি বারবার নিভু নিভু হয়ে আসছে। ঝড়ের রাতে যখন ইলেকট্রিসিটি চলে যায় যায় করে ফিরে আসে তখন এরকম হয়, কিন্তু আজ পরিষ্কার আকাশ। যদি ইলেকট্রিসিটি সত্যি চলে যায় তখন কি হবে? বাসার কোথায় যেন টর্চ লাইটটা আছে সেটা নিশ্চয়ই এখন খুঁজে পাওয়া যাবে না। এই বাসায় কোনো জিনিসপত্র ঠিকঠাক জায়গায় রাখা হয় না। দরকারের সময় জিনিস খুঁজে পাওয়ার ঘটনা এই বাসাতে কোনো দিন ঘটেনি। সিগারেট খাই বলে পকেটে ম্যাচ থাকে, এখন সেটাই একমাত্র ভরসা। ঘরের মাঝখানে দাঁড়িয়ে থাকতে থাকতেই আমি হঠাৎ শুনলাম শো শো করে বাতাসের শব্দ। তারপর হঠাৎ সবগুলি জানালা দড়াম করে খুলে আবার বন্ধ হয়ে গেল। ভয়ানক চমকে উঠলাম আমি, আর জীবনে প্রথমবার যেন ভয় পেলাম। মনে হল আমার পিছনে ভয়াবহ কিছু একটা দাঁড়িয়ে আছে, এক্ষুনি আমার উপর ঝাঁপিয়ে পড়ে আমার কণ্ঠনালী ছিঁড়ে নেবে। তাহলে কি সত্যি সুতরন্ত আসছে? আমি বসার ঘরে এসে দেখি সেখানে জিতু মিয়া চুপ করে দাঁড়িয়ে আছে, চোখের দৃষ্টি কেমন জানি বিভ্রান্ত। জিজ্ঞেস করলাম, কি হয়েছে জিতু
ভাই? বাসাটা কাঁপে কেন?
কাঁপে?
যে ভাই কাঁপে, আমার কেমন জানি ডর করে ভাই।
তাহলে আমি একা নই, জিতুও ব্যাপারটা টের পেয়েছে, কিছু একটা হচ্ছে এই বাসায়। আনিসের কথা মনে পড়ল, সুতরন্ত এসে একটা প্রাণ নিয়ে যাবে। সত্যি আমি মানিব্যাগ থেকে একটা 10 টাকার নোট বের করে জিতুর হাতে ধরিয়ে বললাম, টাকাটা সাথে রাখ, আজ রাতে তুই বাসায় আসবি না। জিতু অবাক হয়ে বলল,
কই যাবো তাইলে?
জানি না, যেখানে ইচ্ছা কিন্তু এই বাসায় না। যা বের হ, এক্ষুনি বের হ, মনে রাখিস কাল সকালের আগে বাসায় ঢুকবি না। জিতু অবাক হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু না বলেই বের হয়ে গেল। আমি দরজা বন্ধ করে ফিরে এসে দেখলাম খাবার টেবিলের উপর একটা কাক মরে পড়ে আছে। আমার হঠাৎ গা গুলিয়ে বমি এসে গেল। আমি আস্তে আস্তে অনেকটা নিজের মনেই বললাম, ঠিক আছে সুতরন্ত, তুমি এসো, দেখি তুমি কি করতে চাও। রেস্টরুমে একটা শাবল থাকে, সেটা খুঁজে বের করে আনলাম। অশরীরী প্রাণীর সাথে এটা কি কাজে লাগবে জানি না, কিন্তু একবার খালি হাতে কিভাবে কারো সাথে মুখোমুখি হই। বাসার আলো নিভু নিভু করছে, টর্চ লাইটটা পেলে ভালো হতো কিন্তু খুঁজে পেলাম না। ড্রয়ারে একটা বড় মোমবাতি পাওয়া গেল, পকেটে দেশলাই রয়েছে, সেটাই ভরসা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 12টা। এই কাল রাত কি কখনো শেষ হবে? আমি বসার ঘরের দেয়াল ঘেঁষে একটা চেয়ার নিয়ে এসে বসে একটা সিগারেট ধরালাম। সিগারেটে দুটো টান দিয়ে স্নায়ু একটু শীতল হল। কি আশ্চর্য, এই বিংশ শতাব্দীতে বসে আমাকে সত্যি অপদেবতা দেখতে হবে। সিগারেট খেতে খেতে একটু অন্যমনস্ক হয়েছিলাম। হঠাৎ একটা বিচিত্র জিনিস ঘটতে শুরু করল। সিগারেটের ধোঁয়া কুণ্ডুলি পাকিয়ে আবছা আবছা একটা প্রাণীর রূপ নিতে শুরু করে। সত্যি দেখছি না চোখের ভুল? আমি ফু দিতে এই প্রাণীটি মিলিয়ে গেল। সাথে ঝনঝন শব্দ করে দেয়াল থেকে ফ্রেমে ঝোলানো একটা জল রঙের ছবি খুলে পড়ল। কাঁচ ভেঙে ছড়িয়ে পড়ল সারা ঘরে। আমি ভয়ানক চমকে উঠলাম, অবিশ্বাস্য ব্যাপার। হঠাৎ মনে হতে লাগল আমি ছাড়াও ঘরে কেউ আছে, ভয়ানক কিছু একটা আছে। প্রচণ্ড আতঙ্কে আমার চিন্তা করার ক্ষমতা লোপ পেয়ে গেছে। অনেক কষ্ট করে আমি নিজেকে শান্ত করে রাখলাম, দেখা যাক কি হয়। আমি চেয়ারে শান্ত হয়ে বসে আস্তে আস্তে কিন্তু জোর দিয়ে বললাম,
সুতরন্ত তুমি কি চাও? তুমি যাও, তুমি চলে যাও।
নিজের কাছে নিজের কণ্ঠস্বরটি শোনালো ভারী অদ্ভুত, আর সাথে সাথে সারা বাসা যেন থরথর করে কেঁপে উঠল। টেবিলে পেয়ালা, পিরিচ, টেবিল ল্যাম্প, ঘরের শেকল ঝনঝন করে শব্দ করে কেঁপে উঠল। আমি দেখলাম লাইটটা ডান থেকে বামে ঝুলতে শুরু করেছে, তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সেটা শব্দ করে ফেটে গেল। সাথে সাথে সারা বাসা অন্ধকার হয়ে গেল, ফিউজ কেটে গেছে নিশ্চয়ই। হা 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 শব্দ করে সারা ঘরে কিজের একটা ছুটে গেল। একটা গরম বাতাসের হালকা টের পেলাম আমি। পকেট থেকে দেশলাই বের করে একটা কাঠি জ্বালালাম কাঁপা কাঁপা হাতে। ঘরের অন্ধকার দূর না হয়ে যেন এটা আরো বাড়িয়ে দিল। আমি আবছা দেখতে পেলাম ঘরের এক কোনায় মেঝেতে গুড়ি মেরে কি যেন একটা বসে আছে, মনে হল তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝাঁপিয়ে কি পড়বে আমার উপর? আমি সাবধানে মোমবাতিটা জ্বালালাম, দপদপ করে শিখা কাঁপতে লাগলো, মনে হতে লাগলো নিভে যাবে যে কোনো মুহূর্তে। আমি মোমবাতিটা শক্ত করে ধরে রেখে ঘরের কোনায় তাকালাম, সত্যি কি কিছু আছে? কিছু দেখা গেল না। ঠক ঠক করে দরজায় শব্দ হল, আমি চমকে উঠলাম। পর মুহূর্তেই শুনলাম জিতুর গলার স্বর।
আমি ভয় পেয়ে দরজা খুলতে খুলতে বললাম, কি হয়েছে জিতু, কি হয়েছে?
আমার টাহা।
দরজা খুলতে এই জিতু হুড়মুড় করে ভিতরে ঢুকে বলল,
আমার টাহা দে না।
হঠাৎ করে জিতু চুপ করে গেল। আমি ভয় পেয়ে ডাকলাম, জিতু। জিতু কোনো কথা না বলে আমার দিকে তাকালো। মোমবাতির আলোতে হঠাৎ বিচিত্র দেখালো জিতুকে। চোখ দুটিতে আতঙ্ক, রক্তহীন মুখে যেন প্রাণের চিহ্ন নেই। আমি বললাম, কি হয়েছে জিতু, কি হয়েছে? জিতু উদ্ভ্রান্তের মতো একবার চারদিকে তাকালো, কিছু একটা বলার চেষ্টা করল কিন্তু বলতে পারল না। তার মুখের দিকে তাকিয়ে হঠাৎ আমার বুকটা ধক করে উঠল। মোমবাতির শিখাটা দপদপ করে হঠাৎ নিভে গেল আর আমি শুনলাম একটা প্রাণ ফাটানো আত্মচিৎকার। আমি শক্ত করে জিতুকে আঁকড়ে ধরি। জিতু থরথর করে কাঁপছে, তাকে ধরে রাখাই যাচ্ছে না। আমি চিৎকার করে ডাকলাম, জিতু কি হয়েছে তোর? জিতু কোনো উত্তর দেয় না, থরথর করে কাঁপতে কাঁপতে অপ্রকৃষ্ট মানুষের মতো শব্দ করতে থাকে। মনে হয় যেন সে একটু নিঃশ্বাস নিতে পারছে না। আমার হঠাৎ আনিসের কথা মনে পড়ল, বলেছিল সুতরন্ত একজনের প্রাণ নিয়ে যাবে, তাহলে জিতুই কি সে একজন? ঠিক তখন আমার মনে পড়ল আমার হাতের চিহ্নটার কথা। আনিস বলেছিল হাতটা বুকের কাছে ধরে রাখতে, ভয় চলে যাবে। আমি জিতুকে শক্ত করে চেপে ধরে হাতটা জিতুর বুকের উপর চেপে ধরলাম। ফিসফিস করে জিতুর কানের কাছে বললাম, জিতু কোনো ভয় নেই তোর, কোনো ভয় নেই। বলার সাথে সাথে সত্যি সত্যি আমার ভেতর যেন সাহস ফিরে এলো। সত্যি মনে হতে থাকলো কোনো ভয় নেই। জিতুকে আঁকড়ে ধরে আবার বললাম, আমি আছি, কোনো ভয় নেই তোর। ঘরের ভেতর গরম বাতাসের একটা হালকা খেলে গেল একবার, দরজা জানলা সব খুলে গেল, তারপর হঠাৎ করে সব বন্ধ হয়ে গেল। আমি চিৎকার করে বললাম, থামো! ঝনঝন করে কি যেন একটা ভেঙে পড়ল। আমি নিঃশ্বাস নিয়ে আবার চিৎকার করে বললাম, দূরে যাও এক্ষুনি! কি যেন একটা আছড়ে পড়ল ঘরের মাঝে। জমাট বাঁধা একটা অন্ধকার হঠাৎ যেন ছুটে আসতে শুরু করে আমার দিকে। আমি জিতুকে শক্ত করে ধরে রেখে বললাম, খবরদার! কি আশ্চর্য, সেটা যেন থেমে গেল। আশ্চর্য একটা শক্তি অনুভব করলাম নিজের ভেতর। প্রথমবার আবার মনে হল এই অশরীরী শক্তি আমাকে কিছুই করতে পারবে না। প্রচন্ড আত্মবিশ্বাস নিয়ে বললাম, যাও তুমি, দূর হয়ে যাও। করে মনে হল সুতরন্ত সত্যি চলে গেছে, কোনো ভয় নেই আর। আমি চুপচাপ বসে রইলাম, ঘরে আর কোনো শব্দ নেই, শুনশান নীরবতা। জিতু আস্তে আস্তে বলল,
ভাই ডর করে।
আমি জিতুকে শক্ত করে ধরে রেখে বললাম, ভয় কি জিতু, আমি আছি না। জিতু হঠাৎ ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদতে শুরু করল, আমি তাকে কাঁদতে দিলাম। বেচারা বড় ভয় পেয়েছে। হঠাৎ শুনে কানের ভেতর একটা মশা গুনগুন করছে, খোলা জানালা দিয়ে মশা ঢুকেছে ভেতরে। মশার শব্দে আমি জীবনে আর কোনোদিন এত আনন্দ পাইনি। জিতুকে নামিয়ে বললাম, আর কোনো ভয় নেই জিতু, আয় বাতি জ্বালাই এবার। সব শুনে আনিস হেসে বলল,
তোকে বলেছিলাম মনে আছে, মানুষের থেকে শক্তিশালী কিছু নেই, দেখলি তো।
কিন্তু শেষ মুহূর্তে তোর এই চিহ্নটার কথা মনে না পড়লে কি হতো কে জানে। যেই বুকের কাছে ধরলাম সাথে সাথেই আনিস হঠাৎ হো হো করে হাসতে শুরু করল। আমি থতমত খেয়ে বললাম, কি হল, হাসছিস কেন?
এই চিহ্নটার অলৌকিক শক্তির কথা শুনে।
কেন,
তুই কি ভেবেছিস এটা কোনো জাদুমন্ত্র?
তাহলে কি
এইখানে লেখা স্বরে অ, স্বরবর্ণের প্রথম অক্ষর, উল্টো করে লিখেছি তাই ধরতে পারিসনি।
আমি অবাক হয়ে আমার হাতের দিকে তাকালাম। সত্যিই তাই, একে উল্টো লিখেছে তার উপর মাত্রা দেয়নি, সেজন্য ধরতে পারেনি। বোকার মতো আনিসের দিকে তাকিয়ে রইলাম। আনিস বলল,
মানুষের জোর নিজের ভেতর, বিশ্বাসটা সেই জোরকে আরো বাড়িয়ে দেয়। আমি ওটা লিখে দিয়েছিলাম যদি ওটার উপর বিশ্বাস করে আরো খানিকটা জোর পাস, এর জন্য আর কিছু না।
সব কথা শুনে আমি মুখ হা করে বসে রইলাম।
বৃহস্পতিবার রাত 12টা থেকে 2টো পর্যন্ত 3টি সেগমেন্টে ভাগ করা কিছু গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই। প্রথম সেগমেন্ট যেটি ছিল ভৌতিক সাহিত্য, সেটি আমরা অলরেডি শুরু হয়ে ফেলেছি। আই থিঙ্ক ইউ পিপল লাইক দ্যাট স্টোরি, যেটি মূলত সাহিত্যের একটি অংশ, ভৌতিক সাহিত্য যেটাকে আমরা নামকরণ করেছি। এবং এরকম সাহিত্যগুলো বিভিন্ন লেখকরা লিখে গিয়েছেন এবং সেটাকে আমরা নাটক রূপে ঠিক এই মুহূর্তে আমরা প্রকাশ করছি। বিগত 2 বছর থেকে যেখানটায় ভয়েস দিয়েছেন আর যে রাজু ভাই, SMS এবং ফেসবুক মাধ্যম, যে মাধ্যমে এই মুহূর্তে আপনি চাইলে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। সেলফোনের মেসেজ আপনি সবার আগে চলে যাবেন, লিখে ফেলবেন AR space at the name and space at the location and then আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে তার সিগনেচার নাম্বার, হুইচ ইজ 2323। রাত 2টো পর্যন্ত আপনাদের সাথেই রয়েছি। ফেসবুক মাধ্যমে যদি জয়েন করতে চান তাহলে জয়েন করবেন facebook.com/asianradio, সেই ঠিকানায় যে পেজটি রয়েছে সেই পেজে বেশ কিছু ছবির উপরে আপনি দেখবেন ভৌতিক প্রতি বৃহস্পতিবার রাত 12টায় হয়ে থাকে এমন একটি পোস্ট দেওয়া রয়েছে। সেই পোস্টে আপনি লাইক দিয়ে কমেন্ট করবেন, অর্থাৎ আপনার মন্তব্য লিখবেন, মন্তব্যের পরপর আপনার কথাবার্তাগুলো লিখে শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরা এই মুহূর্তে যারা ফেসবুকে ঘুরপাক খাচ্ছে, কোনো কাজ পাচ্ছে না, তাদের জন্য চমৎকার কিছু সময় ওয়েট করবে এবং তারা যাতে আমাদেরকে ক্যাশ করে ফেলতে পারে। রাফি আনোয়ার আমাদের সাথে ফেসবুকে জয়েন করে ফেলেছেন, তিনি বলছেন যে জয়েন করে ফেলেছি ভাইয়া, রাজু ভাইয়ের ভয়েসটা শুনে হরর সেগমেন্টের কথা মনে পড়ে। ইয়েস, আমাদের বহু আগে যে সেগমেন্ট আমরা শুনে থাকতাম। আফসান আমাকে বলছে যে কান পেতে আছি, ভয়ের রাজ্যে বিচরণের জন্য রয়েছে। আমাদের সাথে মোহাদ ওয়াসিফ, তিনি বলছেন আছি আপনাদের সাথে, আজ আমি একা শুনবো, বাসায় কেউ নেই, খুব ভয় করছে। ওয়েল, প্রথম যে স্টোরিটা আমরা শুনে ফেলেছি সেটি মূলত কোনো স্টোরি ছিল না, ভৌতিক সাহিত্য ছিল, সাহিত্যের একটি অংশ। এবং হোপফুলি এর পরের গল্পগুলো সেরকমটাই হবে। রুহুল আমিন আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন কনক ভাইয়া? আমি রুহুল আমিন মালয়েশিয়া থেকে শুনছি ভাইয়া, আই লাভ ইউ ভেরি মাচ ব্রাদার, আই লাভ ইউ ওয়ার শো, ভৌতিক ইজ মাই ফেভারিট প্রোগ্রাম। এমন চাই আপনি লিখেছেন যে আমান ভুইয়া, তিনি আমাদেরকে বলছেন নিশ্চয়ই একটা ভয় লাগে এরকম কিছু একটা বলছেন। আপনি সেলিম খান, তিনি আমাদেরকে জামালপুর থেকে বলছেন আসসালামু আলাইকুম, কনক ভাই কেমন আছেন? ভালো আছি, জানালার পাশে বসে একা একা ভৌতিক শুনছি এবং খুব ভয় লাগছে। এই মুহূর্তে যারা শুনছেন তাদেরকে বলবো যে আপনাদের পরিবেশটাকে একটু হরর করে নেবার জন্য এমনটা করতেই পারেন, লাইট বন্ধ করে দিতে পারেন, ইনফ্যাক্ট সব দিক থেকে পরিবেশ তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু করে নিতে পারেন। 2টো পর্যন্ত এমন কিছু ফিল আপনাকে দেবার চেষ্টা করব যেটা আপনি মূলত খুঁজে বেড়াচ্ছিলেন। এসটি সৈকত দাস, তিনি বলছেন যে ফার্স্ট স্টোরিটা অনেক ভালো লাগলো, 6 জন একসাথে শুনছেন আপনারা। উজ্জ্বল দাস আও আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন যে আমার বোন দিয়েও শুনছে, দিয়া শুনছে, বলে দিন যেন ভয় না পাই। অবশ্যই ভয় পাওয়ার মতো কোনো কিছু নেই, বিকজ প্রথম যে ঘটনা গল্পটা আমরা শুনে ফেলেছি সেখানে কিন্তু বলা হয়েছে মানুষের চেয়ে শক্তিশালী কোনো কিছু নেই। উজ্জ্বল দাস আবারও আমাদেরকে কমেন্ট করেছেন এই মুহূর্তে। সেলিম খান তিনি বলছেন, ভৌতিক ইজ দ্য নাম্বার ওয়ান হরর শো ইন বাংলাদেশ। উজ্জ্বল এগেইন কমেন্ট করেছেন। MDO খান আমাদের সাথে রয়েছেন। একবার তিনি বলছেন যে বীরপুর শেওড়াপাড়া থেকে সব সময়ের মতো আজকেও সাথে রয়েছি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকবার জন্য, এবং ডেফিনেটলি শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে কানেক্ট থাকতে পারেন। এজকে হৃদয় বলছেন, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার সেরা শো ভৌতিক, অ্যান্ড আই লাইক ভৌতিক। ওবায়দুল জান্নাত ফয়সাল তিনি বলছেন, আজ রুমে একা আছি, তাই আশা করি যেন কাহিনী শুনে কাঁথার ভেতরে মুখ লুকিয়ে থাকতে হয়। ওয়েল নাইস এক্সপেকটেশন, এমনটাই বলবো ঠিক এই মুহূর্তে। সাজাউল ইসলাম আমাদেরকে কমেন্ট করেছেন নরসিংদী থেকে, বলছেন যে আমাদের সাথেই রয়েছেন। সিগমা তাবাসুম আনিশা বলছেন, আমাদেরকে ভৌতিক আমার খুব ভালো লাগে ভাইয়া। মাহবুবুল হাসান রুবেল রয়েছেন, জাবেদ আলী তিনিও আমাদেরকে যথারীতি কমেন্ট করেছেন। নীল সাগরের ঠেউ, ওয়েল এরকম আইডি থেকে যারা কমেন্ট করছেন এই সময় এসে তাদেরকে বলছে যে নামটা মেনশন করবেন যাতে পড়তে সুবিধা হয়। আশিক মাহমুদ তিনি বলছেন, হাই জানিয়েছেন আমাদেরকে এবং প্রথমবার শুনছেন, ভালো লাগছে। ওয়াহেদুল জান্নাত ফয়সাল আমাদেরকে পুনরায় কমেন্ট করেছেন। ইমন হোসেন বলছেন, ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনি আমাদেরকে শুনছেন। পারভেজ আলম বলছেন, ভাই আমি এখনো ভয় পাইনি। ভয় পাওয়ানোটা মূলত আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য না। আমরা যেটা করে থাকি, বিভিন্ন স্টোরিগুলো কালেক্ট করি বিভিন্ন জনের কাছ থেকে, যেসব স্টোরির কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত খুঁজে পাই না, বা যে চঞ্জটের ভেতরে আমরা ডুবে থাকি মূলত কিছু বিষয়ের ভিতরে, যেটা সবসময় আমাদের ব্রেনে চটলা পাকিয়ে থাকে, সেই স্টোরিগুলো সত্যি নাকি মিথ্যা, এরকম বিষয় আমাদের মাঝে ঘুরে বেরিয়ে থাকে। সেই সব ঘটনাগুলো আমরা এখানটায় উপস্থাপন করে থাকি। বাকি সিদ্ধান্ত আপনার। SMS মাধ্যমে জয়েন করতে চাইলে এ আর সেল ফোনের মেসেজ অপশনে সবার আগে লিখে ফেলবেন, দেন স্পেস আপনার নেম লোকেশন, অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো দিকে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারে। অনেক গাজীপুর থেকে আমাদেরকে কমেন্ট করেছেন। তিনি বলছেন যে, কর্ণ ভাইয়া কেমন আছো? আমি মামুন, নিতাই অ্যান্ড শামিম একসাথে ভৌতিক শুনছি। আই হোপ আজকেও ভৌতিক অনেক জোস হবে। ইয়েস উই আর ট্রাইং আওয়ার বেস্ট। কালিয়া চোর চাষপাড়া নাকি দাসপাড়া থেকে আমাদেরকে একজন কমেন্ট করেছেন। তিনি বলছেন যে, হৃদয় দাস আমি আপনাকে নিয়মিত শুনি। হিমেল বলছেন, ভালো নাকি? আমি ভালো আছি। ওয়েল নাইস টু নো দ্যাট আপনি ভালো আছেন। বাজিত আমাদেরকে কমেন্ট করেছেন যে, ভৌতিক সাহিত্য একের অধিক করলে ভালো হতো, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। অ্যান্ড ভৌতিক সাহিত্য কিন্তু অলরেডি আমরা আজকে 32 মিনিট শুনে ফেলেছি, অর্থাৎ বেশিরভাগ সময় আমরা প্রথম ঘন্টার আধা ঘন্টারও বেশি সময় ভৌতিক সাহিত্য শুনে ফেলেছি। সো কিছু ভালো কিছু মন্দ মিলিয়ে আমরা 2 ঘন্টা মিলে একসাথে থাকবো ইনশাল্লাহ। রয়েছেন আমাদের সাথে প্রিয়াঙ্কা গোলাম বাজার থেকে, তিনি বলছেন, ভাইয়া খুব ভালো লাগছে, আমি আমার হাজব্যান্ড একসাথে শুনছি। রয়েছেন ঢাকা পলাশবাগ থেকে, ঘটনাটা খুব ভয়ঙ্কর ছিল। তুর্য আপনি এই মন্তব্য আমাদেরকে এই মুহূর্তে করেছেন। হিমেল পুনরায় টেক্সট করেছেন জীবন কেরানীগঞ্জ থেকে, বলছেন, কনক আমি শুনছি, ভালো লাগছেন, আছি 2টা পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ জীবন আমাদের সাথে থাকবার জন্য। নাসির খান চাঁদপুর থেকে, অসাধারণ অনেক ভালো লাগলো। ওয়েল নবাবগঞ্জ রায়পুরা থেকে শুনছেন। মিজান খান সাবির মতিঝিল থেকে বলছেন, ভাইয়া ভৌতিক সাহিত্যটা অসাম। ওয়েল আজকে ভৌতিক সাহিত্যের অনেক অনেক প্রশংসা আমরা পাচ্ছি, এবং 2টো পর্যন্ত বাকি যে সেগমেন্টগুলো রয়েছে সেসব সেগমেন্টে থাকার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। জনি উত্তরা থেকে আমাদেরকে বলছেন, 6 মান্থ আগে শুনেছিলেন আপনি, সো আই হোপ আপনি আমাকে চিনে থাকবেন, এবং যখন থেকে আমরা শুরু করেছি তখন থেকে একটা প্রতিজ্ঞা ছিল যে আমরা ডিফারেন্ট কোনো কিছু একটা করবো, এবং আজকে অনেকে কমপ্লিমেন্ট পাচ্ছে এরকমটা। রোহান মুগদা থেকে, স্টোরিটা অনেক ভালো হয়েছে, সাহিত্যটা অনেক ভালো লেগেছে। হিমেল লালবাগ থেকে বলছেন, কেমন আছো তুমি? রয়েছেন আমাদের সাথে। সাবির রামপুরা থেকে বলছেন, আমি আর আমার সোহেল ভাই শুনছি, খুব ভালো লাগছে, বাট ফ্যানও হয়ে যাচ্ছেন আপনার, এমনটাই বলছেন। ওয়েল সোহেল ভাই এবং আপনি দুজনকেই স্বাগতম জানাচ্ছি ভৌতিক 90.8 স্টুডিওর ঘড়ি বলছে এই মুহূর্তে সময় হচ্ছে রাত 12:43। অ্যান্ড নাও ইটস টাইম টু মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট সেগমেন্ট, যে সেগমেন্টের ভেতর থেকে আমরা শ্রোতাদের স্টোরি কালেক্ট করে থাকি, এবং শ্রোতারা আমাদেরকে ফেসবুক ইনবক্সের মাধ্যমে সেসব স্টোরি পাঠিয়ে থাকেন, আপনার কাছে সেসব ঘটনা যদি থেকে থাকে আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন কোন ঘটনা আপনার নিজের সাথে ঘটেছে, ইনফ্যাক্ট আপনি কোথাও বেড়াতে গিয়েছেন সেখানে কারোর সাথে ঘটেছে এরকম ঘটনা, সেই ঘটনাটা সবার আগে আপনি লিখে ফেলতে পারেন এবং তারপর পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক ফ্যান পেজে, যে ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জাহাঙ্গীর। ভাইয়া, আজ যা বলবো তা অনেকেই জানে, গাজীপুরের রহস্য। এই শিরোনামে দুই বা দেড় বছর আগে বেশ কয়েকটি পত্রিকায় খবরটি এসেছিল। সেখানে দাবি করা হয় যে একদল তরুণ গাজীপুরের ন্যাশনাল পার্কে বনভোজনে যায়। বনে হাঁটতে হাঁটতে তারা অনেকটাই গভীরে চলে যায়। সহসাই সন্ধ্যা নেমে এল, দেখা পেল দূরে দাঁড়িয়ে আছে কি যেন কিছু একটার অস্তিত্ব টের পেয়ে তরুণ দল ভয় পেয়ে যায়। পরে সাহস করে এক তরুণ সেখানটার ছবি তুলে দ্রুত চলে এল। ভয়ে ঘাবড়ে গেলেও ভালোভাবেই ফিরে এলো তারা। কিন্তু দুই দিন পরেই ছবি তোলা তরুণটি মারা গেল। যে ছেলেটি ভূতের ছবি তুলেছিল সে চিরতরে পঙ্গু হয়ে যায়। মারা যাওয়া তরুণটির পোস্টমর্টেম প্রতিবেদনে দেখা গেল তরুণটির হার্ট এবং লিভার মিসিং। ছবিটি ডেভেলপ করার পর আসলো কমেন্টের ছবি। হয়তো অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানেন এবং এই বিষয়ে জনকণ্ঠসহ বেশ কয়েকটি পত্রিকায় একটি প্রতিবেদন ছাপা হয়েছিল। গাজীপুরের এই ঘটনায় দেশে মিশ্র প্রতিক্রিয়া চলেছে। অনেকেই বিষয়টিকে আজকুবি বলে উড়িয়ে দিচ্ছে, আবার অনেকেই ঘটনাটিকে সত্য বলে বিশ্বাস করছে। কেউ কেউ বিশ্বাস করবে এবং কেউ কেউ বিশ্বাস করবে না। প্রিয় শ্রোতা, বিশ্বাস কিংবা অবিশ্বাস নিয়ে আমরা এখানটায় কথা বলছি না। রাত দুটো পর্যন্ত সেই সব ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করব, যেসব ঘটনা এখন পর্যন্ত আমাদের প্রত্যেকের মাথার ভেতরে কিছু না কিছু জটলা পাকি থাকে, অর্থাৎ আনসলভ স্টোরি। যে স্টোরিগুলো দুটো পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করবো। এই মুহূর্তে ফেসবুকে না সরাসরি আমাদের সাথে জয়েন হয়েছেন ইমন ভাই, যিনি সাধারণত আমাদের সাউন্ড সংযোজন করে থাকেন এবং ভৌতিক ব্যাকগ্রাউন্ডে যে সাউন্ডগুলো আমরা পেয়ে থাকি সেই সাউন্ডগুলো যিনি তৈরি করে থাকেন তিনি আমাদের সাথে জয়েন করে ফেলেছেন। রয়েছেন আমাদের সাথে ফেসবুক এবং এসএমএস মাধ্যমে অসংখ্য বন্ধু, আপনি চাইলে জয়েন করতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে সবার আগে লিখে ফেলবেন AR স্পেস আপনার নেম স্পেস আপনার লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে দা সিগনেচার নাম্বার উইচ ইজ 2323। ফেসবুক মাধ্যমে জয়েন করতে চাইলে facebook.com/asianradio90.8fm যে পেজটি রয়েছে সেই পেজে চলে যাবেন এবং সেখানে যে কমেন্ট সেকশনের কমেন্ট লেখার অপশনটি রয়েছে সেই অপশনে আপনি কমেন্ট লিখে ফেলুন, শেয়ার করুন যাতে আপনার বন্ধুরা মিস না করে ফেলে। আর যদি স্টোরি পাঠাতে চান তাহলে স্টোরিটা লিখে ফেলবেন এবং সেই স্টোরিটা পাঠিয়ে দেবেন আমাদের ফেসবুকের ফ্যান পেজে, যার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। সোহেল মানিকগঞ্জ থেকে আমাদেরকে বলছেন, ফার্স্ট টাইম শুনছি, অফিস থেকে বাসায় যেতে যেতে অফিসের কারে বসে ভালো লাগছে, থ্যাংকস, ফ্যান হয়ে গেলাম, এভরি থার্সডে দে আর মিস করব না, ইওর মোস্ট ওয়েলকাম। বরিশাল থেকে আমাদেরকে বলছেন, একা ঘুমিয়ে আছি আরো ভয়ঙ্কর কিছু শুনতে চাই। ফরদিন সেজপুর থেকে আমাদেরকে বলছেন, লিসেনিং এভরি উইক অ্যান্ড আই থিঙ্ক যেটা এটা কন্টিনিউ করবেন আপনি। আনোয়ার কাশিমপুর থেকে বলছেন, নিউ ফ্যান অফ হরর স্টোরি। জীবন কানিগঞ্জ থেকে আমাদেরকে বলছেন, ভৌতিক সাহিত্য যদি শেষ বেলাতে হতো ভালো হতো, সাহিত্য শোনার জন্য জেগে থাকতাম, আগে তো শেষ বেলাতে হতো। ওয়েল, আমরা সেগমেন্ট একটু ওলট পালট করেছি, সো আমরা আপনার কোঅপারেশন এই মুহূর্তে চাচ্ছি। হানিফ মানিকগঞ্জ মুন্সিগঞ্জ থেকে বলছেন যে আরো ভৌতিক কিছু থাকলে ভালো হয়। রুমা গাজীপুর থেকে বলছেন, লাস্ট উইকে আপনার SMS পড়া হয়নি। শামীম মিরপুর থেকে বলছেন, আই লাভ দিস শো। আলামিন ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদেরকে শুনছেন, রাত 12:48 নেক্সট আরেকটা গল্প আমরা শুনে ফেলবো, স্টোরি যেটাকে বলা হয়ে থাকে, এবং সেই স্টোরিটা পাঠিয়েছেন আপনাদের ভেতর থেকে একজন। আপনি স্টোরি পাঠাতে চাইলে আমাদের ফেসবুকের ফ্যান পেজে সেই স্টোরিটা লিখে পাঠিয়ে দেন, যার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/ ভৌতিক 90.8। আসসালামু আলাইকুম ভাইয়া, আমার জানা রিয়েল ঘটনা। রাত 11:30 ফোন আসে, আম্মা খুবই অসুস্থ, আমাকে দেখতে চান। আমি মেসে থাকি, এত রাতে কিভাবে যাব, তবুও রওনা দিলাম। বাসের দেখা মেলে না, শেষে একটা ট্রাকে চড়ে রওনা দিলাম। যখন আমাদের গ্রামের রাস্তায় নামলাম, তখন ঘড়িতে 1:45। একটা ভ্যান গাড়িও দেখতে পেলাম না, এখান থেকে হেঁটে হেঁটে যেতে লাগবে কমপক্ষে 1 ঘন্টা। কি আর করি, হাঁটতে শুরু করলাম। আমি খুব ভীতু, কিন্তু সেদিন ওসব ভয়ের কথা মনেই ছিল না। আম্মাকে নিয়ে দুশ্চিন্তা করছি আর হাঁটছি। হঠাৎ আমার মনে হল আমার পেছনে কেউ একজন আছে, কিন্তু দেখার সাহস পাচ্ছি না। তখন আমার ভয় লাগতে শুরু করল, মোবাইল বের করে বাড়িতে কল দিতে লাগলাম, কিন্তু বারবার নেটওয়ার্ক ফেল দেখাতে লাগলো। চেনা জানা অনেকেই কল দিলাম, একই অবস্থা। তখন আমার ভয় আরো কয়েক গুণ বেড়ে গেল। তবুও পেছনে না তাকিয়ে হাঁটতে লাগলাম, কিন্তু যতই আমি সামনে যাই ততই রাস্তা আমার কাছে অচেনা মনে হতে থাকে। হঠাৎ সামনের রাস্তার পাশে একটা বিরাট গাছ দেখতে পাই, কিন্তু ওখানে কোনো গাছ ছিল না। আল্লাহ আল্লাহ করছি, দেখি গাছটা আসলে কি। গাছ থেকে একটা লোক ফাঁসি দেওয়া অবস্থায় ঝুলছে। আমি চিৎকার দিয়ে উঠলাম এবং দৌড় শুরু করলাম। আমি কোথায় যাচ্ছি, রাস্তা অচেনা লাগছে কেন? হঠাৎ একটি মেয়েকে দেখতে পেলাম, একটু সাহস পেলাম। কিন্তু এত রাতে একা একটি মেয়ে এখানে কি করে? জিজ্ঞেস করতেই মেয়েটি রাস্তার পাশের জমিতে নেমে অদৃশ্য হয়ে গেল। সাথে সাথে আমি সেন্সলেস হয়ে যাই। যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি দেখি আমার দুই পাশে সাদা লম্বা কাপড় পরা লম্বা দাড়িওয়ালা দুই লোক বসে আছেন। কেন জানি না আমি সঙ্গে সঙ্গে কেঁদে উঠলাম এবং তাদেরকে সব খুলে বললাম। তখন তারা দুইজন আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। বাড়িতে যখন পৌঁছি তখন 3টার মতো বাজে। আম্মা একটু সুস্থ ঘুমাচ্ছেন। আমি আব্বার সাথে একটু কথা বলে ঘুমোতে গেলাম। কিছুক্ষণ পর আমাদের টিনের চালে ঢিল পড়া শুরু হল। সবাই ঘুম থেকে জাগা পেল এবং ভয় পেয়ে সবাই আব্বার রুমে এসে উপস্থিত হল। ফজরের আজান পর্যন্ত ঢিল পড়েছিল। সকালে আমার আব্বা একজন হুজুরকে আনেন এবং ওই হুজুর আমাদের বাড়ি বন্ধ করে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি। স্টোরি শুনে ফেললাম, এরকম স্টোরি আপনার কাছে যদি থেকে থাকে তাহলে সেই স্টোরিটা সবার আগে আপনি রেকর্ড করে পাঠাতে পারেন, কিংবা লিখে ফেলতে পারেন। লিখে ফেলে আমাদের ফেসবুকের ফ্যান পেজে পাঠিয়ে দিতে পারেন। ফেসবুকের ফ্যান পেজের অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। ভৌতিকের বানান হচ্ছে BHOUTIK। স্টুডিওর ঘড়ি বলছে সময় হচ্ছে রাত 12:52। ফেসবুক এবং এসএমএস মাধ্যমে যারা জয়েন করেছে তাদের মধ্যে এই মুহূর্তে রয়েছেন ফাহাদ গাজীপুর থেকে, আর দুয়ের দেশী পাড়া শহীদের এস এম মাস থেকে বলছে আপনি, দুয়ের দাসী পাড়া শহীদের মাস থেকে বলছে অনেক, এবং আরো অনেকে রয়েছেন হৃদয় শুভ স্টেল সেলুন জামালপুর বাজার গাজীপুর থেকে আমাদেরকে এই মুহূর্তে এসএমএস করেছেন মতিঝিল থেকে মাহবুব। তিনি বলছেন যে ভালো লাগছে, রয়েছেন আমাদের সাথে। হেই কনক দা, আমি প্রীতম ফ্রম ঢাকা অ্যান্ড আই লাভ ইয়োর ভয়েস অ্যান্ড ইয়োর শো। রয়েছেন সফি যাত্রাবাড়ি থেকে, আমি আর আমার খালাতো ভাই সবাই ভৌতিক শুনছিতেন, অনেক ভয় লাগছে কনক ভাই। ওয়েল, ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ মানুষের থেকে শক্তিশালী কোনো কিছু নেই। আজকে ভৌতিক সাহিত্যে কিন্তু আমরা এমনটাই শুনেছি আপনাদেরকে। আবদুল্লাহ ইবনে আমির কপি বাগ থেকে বলছেন যে ফার্স্ট টাইম শুনছে, জাস্ট ওয়ান ওয়ার্ড টু ডিসক্রাইব দিস ইজ অসাম। রয়েছেন মামুন আবদুল্লাহ আমাদেরকে নরসিংদী পলাশ থেকে, প্রথম শুনছি এবং খুব ভালো লাগছে, অ্যান্ড আই লাভ ভৌতিক। প্রতি বৃহস্পতিবার রাত দুটো থেকে দুটো পর্যন্ত আমরা থাকি, বারোটা থেকে ঠিক দুটো পর্যন্ত। আর যে কনক আপনাদের সাথে থাকে, পিউ রয়েছেন আমাদের সাথে ফার্মগেট থেকে, প্রথম শুনছি ভালো লাগছে। বাট রয়েছেন আপনি বলেছেন সো সুইট, ইউর মোস্ট ওয়েলকাম সোহেল মানিকগঞ্জ থেকে, তিনি আমাদেরকে ফার্স্ট টাইম শুনছেন। এবং এই মুহূর্তে ফেসবুক মাধ্যমে অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন। আপনি এসএমএস মাধ্যমে আপনার কমেন্ট যদি জানাতে চান, তাহলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলবেন, এ আর স্পেস দিয়ে লিখবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করবেন 2323 নাম্বারটায়। ফেসবুকে অনেকেই রয়েছেন আমাদের সাথে। সুজন খান তিনি বলছেন, আপনি শুনছেন চরমপুর চরপুমদি হোসেনপুর কিশোরগঞ্জ থেকে। রয়েছেন আমাদের সাথে এস জি সৈকত দাস, তিনিও আমাদেরকে শুনছেন। এবং সাইফুল ইসলাম রাজীব বলছেন, যাত্রাবাড়ি থেকে শুনছি, প্রতি পর্বের মতো আজও একা অন্ধকারে আপনি আমাদেরকে শুনছেন। ফয়সাল রয়েছেন আমাদের সাথে, উজ্জ্বল দাস তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, রয়েছেন আমাদের সাথে, গল্পগুলো খুবই মজার গল্প। আর তুষার বলছেন, ভাই আমি আর আমার ফ্রেন্ড শাওন আছি ফার্মগেট থেকে, খুব ভালো লাগছে। রয়েছেন আর যে সৌরভ, তিনি বলছেন যে তিনিও রয়েছেন আমাদের সাথে। এস ডি সৈকত দাস তিনি আমাদেরকে বলছেন কালীবাড়ি থেকে, অনেক ভালো লাগছে ভৌতিক 90.8 এ কে এ এইচ। তিনি বলছেন, ভাই আমার নাম আনিক, আমি আপনার সব শো শুনি, একটাও মিস করি না, এখনো শুনছি এবং খুব মজা লাগছে আপনার কাছে, এমনটাই বলছেন। সো আই ওয়াজ থিঙ্কিং যে আপনার একটু ভয় লাগবে, সেটা না, মজা লাগছে। আই থিঙ্ক ভয়ের মাঝেও কিন্তু একটা মজা রয়েছে, যে মজাটাকে আপনি এই মুহূর্তে আই থিঙ্ক এনজয় করছেন। বিলাল হোসেন বাজবাড়ি থেকে আমাদেরকে বলছেন, কনক ভাইয়া ভৌতিক শুনছি, খুব ভালো লাগছে। এইচ কে হাকিম খান তিনি আমাদেরকে বলছেন যে আছি আপনাদের সাথে। বিলাল হোসেন বাসগাড়ি থেকে তিনি আমাদেরকে এই মুহূর্তে কমেন্ট করেছেন, কমেন্ট করেছেন আমাদেরকে। সৈকত কমেন্ট করেছেন আমাদেরকে। ওয়াহিদুজ্জামান ফয়সাল তিনি বলছেন যে আপনি আমাদের সাথেই রয়েছেন, এবং এমনি করে আমাদের ভৌতিকের ফ্যান পেজে সাইফ জিগলার তিনি আমাদেরকে রয়েছেন, ইব্রাহিম কবির আমাদের সাথে রয়েছেন, হাসান নীরব রয়েছেন আমাদের সাথে, ইসরাল হোসেন রয়েছেন আমাদের সাথে, নীরব মন তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, আরিয়ান খান, আলম সাজালু বলছেন, ভাই আমি আলম ঢাকা বাসাবো কদমথলা থেকে শুনছি, আজকের ঘটনা শুনে খুব ভয় লাগছে এবং মজাও লাগছে। অনামিকা চৌধুরী অন্তি তিনি বলছেন, আমি মিতু বলছি সাবার থেকে, খুব ভালো লাগছে, আমি সবসময় শুনি আর ভালো কিছু শুনতে চাচ্ছেন আপনি এই মুহূর্তে। সাইফ জিগলার আমাদেরকে কমেন্ট করেছেন, সাদিক তিনি বলছেন যে আপনারা এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন আমাদের সাথে। হিমেল হান্টাজ তিনি বলছেন যে ভাই আমি হিমেল, আমার বন্ধু আরমান সাবার থেকে শুনছে এবং খুব ভালো লাগছে। নীরব রয়েছেন আমাদের সাথে রায়পুর থেকে আমাদেরকে, আরিয়ান এই মুহূর্তে কমেন্ট করেছেন, মেহেদি হাসান বলছেন যে ভৌতিক সাহিত্য ভেরি গুড স্টোরি, এমনটাই আপনি আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা চলে যেতে চাই আরেকটা স্টোরিতে। আপনাকে বলছি, আপনি যদি কোনো ঘটনা জেনে থাকেন, যে যদি আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড থাকতে চান ঘটনা পাঠানোর মাধ্যমে, যারা সিলেক্টিভ বেশ কিছু শ্রোতা রয়েছে যারা আমাদেরকে সবসময় ঘটনা কালেক্ট করে পাঠিয়ে থাকে, আপনিও যদি সেই লিস্টে থাকতে চান তাহলে সেই ঘটনা কালেক্ট করতে শুরু করুন এবং আমাদের ফেসবুকের ফ্যান পেজে পাঠাতে পারেন। ফ্যান পেজের অ্যাড্রেস রয়েছে একটি, facebook.com/ভৌতিক 90.8। ভৌতিক বানানো হচ্ছে BHOUTIK। স্টোরি রেকর্ড করে আপনি পাঠাতে পারেন, সেটার জন্য আপনাকে করতে হবে যেটা স্মার্টফোনে, সেটি সুন্দর নিরিবিলি পরিবেশে আপনাকে রেকর্ড করে ফেলতে হবে এবং তারপর পাঠিয়ে দিতে হবে ইমেলের মাধ্যমে। ইমেলের অ্যাড্রেসটি হচ্ছে ভৌতিক 90.8@gmail.com। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK, আরেকটি বার বলছি BHOUTIK 90.8@gmail.com। চলে যাব নেক্সট স্টোরিতে, স্টোরিটা শুনে আপনার মূল্যবান মন্তব্য এবং SMS নিয়ে ফিরছি একটু পর।
Yeah. আসসালামু আলাইকুম ভাইয়া, আজকে যে ভৌতিক গল্পটা বলবো সেটা আমার জীবনে ঘটে যাওয়া একটি বাস্তব ঘটনা। ঘটনাটা ঘটেছে আজ থেকে প্রায় 3 বছর আগে। সে সময়টা ছিল বর্ষাকাল, চারদিকে মাঠঘাট পুকুর ডোবা সব পানিতে থই থই করছে। 5 থেকে 6 দিন ধরে অঝোরে বৃষ্টি হচ্ছে। বারান্দার মধ্যে একা বসে আছি, এমন সময় আমার এক বন্ধু সিদ্দিক নাম তার বৃষ্টির মধ্যে ভেজে দৌড়াতে দৌড়াতে আমাদের বারান্দায় এসে উঠল। আমি বিস্মিত স্বরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সে আমাকে বলল, এই মাত্র দেখে এলাম, আমাদের খালের ধারে ভাঙ্গা পুলের নিচে 2টো মরা লাশ কোথা থেকে যেন ভেসে এসেছে। চারদিকে অনেক লোক জড়ো হয়েছে। তখন আমি লুঙ্গিটা কাছে দিয়ে সিদ্দিকের সাথে দৌড়ে খালের ধারে গেলাম। গিয়ে দেখি লাশ দুটোকে পানি থেকে তোলা হচ্ছে। লাশ দুটোর দিকে তাকিয়ে আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা হল। 2টো লাশই ছিল কিশোরের, খুবই নিষ্ঠুরভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। ওদের চোখ দুটো বের হয়ে গিয়েছিল, নাক কাটা ছিল, নিচের ঠোঁট এবং উপরের ঠোঁটটা কাটা। ভয়ঙ্কর বিশ্রী রকম দেখাচ্ছিল ওদেরকে। সেখানে আধ ঘন্টার মতো ছিলাম। পুলিশ এসে তদন্ত করে লাশ দুটোকে নিয়ে চলে যায়। আমি বাড়ির পথে হাঁটা শুরু করলাম। বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বাড়িতে এসে গোসল করার জন্য বাথরুমে গিয়ে আয়নার দিকে তাকাতেই চোখের সামনে লাশ দুটো ভেসে উঠল। তাড়াতাড়ি গোসল করে বাথরুম থেকে বের হলাম। বারবার শুধু লাশ দুটোর কথা মনে পড়তে লাগল। কিছুতেই অন্যদিকে মনঃসংযোগ করতে পারছিলাম না। বাড়ি শুধু আমি আর আমার মা। বাবা ঢাকায় চাকরি করে সপ্তাহে একবার বাড়িতে আসে। রাত 8টার দিকে মা টেবিলে খাবার রেখে আর রুমে চলে গেল। বৃষ্টির জন্য বিদ্যুৎ না থাকার কারণে একটা মোমবাতি জ্বালিয়ে খেতে বসলাম। 2 লোকমা খাওয়ার পর ওই লাশ দুটোর বিশ্রী চেহারা চোখের সামনে ভেসে আসতে লাগল। কেমন যেন ভয় আর ঘিনঘিন লাগছিল। তাই আর খেতে পারলাম না। খাবার টেবিল থেকে উঠে মোমবাতিটা জ্বালিয়ে রেখেই বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে পড়লাম। চোখ বুঝলেই লাশ দুটো সামনে ভেসে উঠে। তারপরেও ঘুমানোর চেষ্টা করলাম এবং একটা সময়ে আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ একটা ধুপধুপ আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়লাম। হাত বাড়িয়ে পাশ থেকে মোবাইলটা নিয়ে দেখলাম 2:27। আবারও খুব জোরে জোরে ধুপধুপ আওয়াজ। খেয়াল করলাম ঘরের দরজার মধ্যে শব্দটা হচ্ছে। বাহিরে প্রবল জোরে বৃষ্টি হচ্ছিল। কে জানি বাহির থেকে দরজায় জোরে জোরে আঘাত করছে। আমি মোবাইলের টর্চ জ্বালিয়ে বিছানা থেকে উঠে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে আওয়াজ করে জিজ্ঞেস করলাম, কে? কিন্তু বাহির থেকে কোনো আওয়াজ আসলো না। মনে মনে চিন্তা করলাম, আম্মু হলে তো উত্তর দিত, এত রাতে কেউ আসারও তো কথা না, তাহলে দরজায় শব্দ করছে কে? মনে মধ্যে একটু ভয়ের অনুভূতি সৃষ্টি হল। আবারও দরজায় ধুপ ধুপ শব্দ হতে লাগল, অনেক জোরে জোরে। মনে হচ্ছে দরজাটা ভেঙে ফেলবে। তাই কোনো উপায় না পেয়ে দ্রুত একটা মোমবাতি জ্বালিয়ে মোমবাতিটা দরজার পাশে রেখে আস্তে করে ছিটকেরিটা খুলে দিলাম। আচমকা সিদ্দিক ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করতে শুরু করল। আমি একেবারেই হতভম্ভীর হয়ে গেলাম। সে দরজা বন্ধ করে দরজায় হেলান দিয়ে ধাপাতে লাগল। কয়েক মিনিট আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সিদ্দিকের চোখ খুলেছিল লাল, মুখে আতঙ্কের ছাপ, কিসের যেন ভয় তার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি স্বাভাবিক হয়ে তাকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, কি হয়েছে, এত রাতে তুই? সে হাঁপাতে হাঁপাতে আমাকে বলল, বাড়িতে খুব বড় ঝগড়া করে এসেছি, রাগের মাথায় আব্বার মাথা ফাটিয়ে ফেলেছি, তাই বাড়ি থেকে চলে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কি নিয়ে ঝগড়া হয়েছে? সে বলল, পরে বলবো, এখন আমার খুব ক্লান্ত লাগছে, ঘুম পাচ্ছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তুই বিছানায় শুয়ে পড়, আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে শুতে এসে লক্ষ্য করলাম সিদ্দিকের পা দুটো নীল রঙের আর তার জামা কাপড় পুরোপুরি শুকনো। এটা দেখে খুবই আশ্চর্য হলাম, এত বৃষ্টির মধ্যে জামা কাপড় শুকনো আছে কি করে? আমি দরজা খুলে বাহিরে টর্চ দিয়ে দেখলাম কোনো ছাতা কিংবা রেইনকোট এনেছে কিনা, খেয়াল করলাম কিচ্ছু নেই, তাহলে জামা কাপড় শুকনো আছে কি করে? ঘরে ঢুকে দরজা বন্ধ করে ওর দিকে টর্চ মেরে দেখি সে ঘুমে আচ্ছন্ন। আমি আর তাকে ডাক না দিয়ে তার পাশে শুয়ে পড়লাম এবং এসব বিষয় নিয়ে ভাবতে শুরু করলাম। চোখে ঘুম ঘুম পাচ্ছিল, তাই হালকা ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। এমন সময় আমি অনুভব করলাম বিছানাটা ভিজা, পিঠ ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই তন্দ্রাচ্ছন্ন অবস্থায় পাশ থেকে মোবাইলটা নিয়ে টর্চ জ্বালিয়ে যা দেখলাম তা দেখে আমার চোখ বের হয়ে যাওয়ার অবস্থা হল। বিছানাটা লাল রক্তে ভরে গেছে, পাশে টর্চ ধরে দেখলাম সিদ্দিক বিছানার পাশে বসা, চোখ দুটো ছিল ভয়ঙ্কর লাল, মুখে শয়তানি হাসি। আর বিছানায় দেখলাম সেই মৃত দুটো লাশের একটা, গা বেয়ে রক্ত ঝরছে। এটা দেখে আমি খুব জোরে একটা চিৎকার দিলাম, তারপর আর কিছু মনে নেই। আমার যখন জ্ঞান ফিরল তখন দেখলাম আমি একটা পাটিতে শুয়ে আছি, আমার পাশে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, তার মধ্যে সিদ্দিকও ছিল, আম্মুর কাছে পাশে হুজুর বসা। জানতে পারলাম সকালে দরজা ভেঙে আমাকে বিছানার মধ্যে রক্তাক্ত অবস্থায় পায়, হাত থেকে রক্ত ঝরছিল। আমি একটানা তিন দিন অজ্ঞান অবস্থায় ছিলাম, হাসপাতালে নিয়ে গিয়েছিল, ডাক্তার বলেছিল কোনো আশা নেই, বাড়িতে নিয়ে যান। পরে কিশোরগঞ্জ থেকে বড় হুজুর এনে আমায় জ্ঞান অবস্থায় ফিরিয়ে আনা হয়। পরে আব্বু আম্মুকে সেই দিনের রাতের ঘটনা খুলে বলি। পরবর্তীতে আমি প্রায় এক বছর সিদ্দিকের সাথে চলাফেরা করিনি, ওকে দেখলেই ভয় পেতাম। যারা কমেন্ট করছেন তারা কমেন্ট করতে থাকুন যাদের কাছে এরকম স্টোরি রয়েছে, যেমন কিছুক্ষণ আগে যে ঘটনাটা শুনলাম সিদ্দিকের ঘটনা, এরকম ঘটনা আপনার কাছে থেকে থাকলে সেই ঘটনাটা দেখিয়ে আমাদেরকে ইনবক্স করে দিন facebook.com/bhautik90.8। সেখানে আপনি চাইলে আপনার ঘটনা ইনবক্স করতে পারেন, আর যদি চান ঘটনা সরাসরি রেকর্ড করে পাঠাবেন তাহলে সেই ঘটনাটা রেকর্ড করে ফেলেন এবং আমাদেরকে পাঠিয়ে দিন bhautik90.8@gmail.com। আরেকটি বার বলছি bhautik90.8@gmail.com। ফেসবুকে এই মুহূর্তে রয়েছেন অনেকেই এবং SMS মাধ্যমে অনেকেই রয়েছেন, SMS মাধ্যমে লিখতে চাইলে AR লিখে স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে হবে।
2323 এই নাম্বারটায়। মোশারফ মল্লির মালিক গাজীপুর থেকে বলছেন, ফাইন রয়েছেন আমাদের সাথে, পিউ ফার্মগেট থেকে প্লিজ টেক্সট গুলো পড়ে দাও, ইচ্ছে পড়ি আমাদেরকে। বসুন্ধরা থেকে বলছেন, করো ভাই আমি ভৌতিক 90.8 এর নতুন ফ্যান, খুব ভয় পাচ্ছি। ওয়েল রয়েছেন মাসুম আমাদেরকে কল্যাণপুর ঢাকা থেকে, শুনছি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরো হরর, এরকমটা আপনি আমাদেরকে সাজেশন দিয়েছেন। দেলওয়ার মোহাম্মদপুর থেকে, এইসব ঘটনা শুনলে মনে হয় যেন কেউ দরজায় ধাক্কা দিচ্ছে। লালবাগ থেকে মাহি আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন, ভাই কেমন আছো, আজকে স্টোরি গুলো অনেক ভালো, আরো ভয় পেতে চায়। আবু সুফিয়ান তিনি আমাদেরকে বলছে যে ভৌতিক সাহিত্য ইজ ভেরি নাইস এন্ড টেক্সের কিওয়ার্ড বাংলা অ্যাকসেপ্ট করলে ভালো হতো, অ্যান্ড স্টোরি টেক্সে পাঠানো যাবে কিনা। ইয়েস, অবশ্যই টেক্সট করে আপনি পাঠাতে পারবেন, ভৌতিকের ফ্যান পেজ রয়েছে, এবার বাংলায় লিখতে হবে। ভৌতিক যে পেজটি রয়েছে, ভৌতিক লিখে সার্চ দিলে পেয়ে যাবেন ফেসবুকে, BHOUTIK। 10,000 প্লাস যে লাইকটি রয়েছে সেই পেজটি আমাদের মূল ফ্যান পেজ, সেখানে আপনি আমাদেরকে পাঠিয়ে দিন আপনার সাথে ঘটে যাওয়া কিংবা আপনি জানেন এমন ঘটনা। শামীম ঢাকা বিটপুর থেকে বলছেন, ভাই কিছু ভৌতিক বন্ধ কিছু জন হল, মাঝখানে আমরা একটু বিরতি দিচ্ছিলাম দুটি বনশ্রী থেকে। আমাদের জ্যোতি বনশ্রী থেকে বলছেন আমাকে, হেই ব্রো এখন শো এর মাঝে এত বিরতি, একদম আমরা বিরতি দিইনি, আজকে ডিফারেন্ট হলো একটু। মামুন পলাশ নরসিংহী থেকে বলছেন যে লাশের ঘটনাটা অসাম লেগেছিল, কিন্তু হঠাৎ কি হলো। ইয়েস, আমরা পুনরায় আবারও প্লে করেছি যাতে করে আপনি শুনতে পান। জ্যোতি আবারও টেক্সট করেছেন। দিলওয়ার মামুন সিং থেকে বলছেন, নাইস কনক ভাই। অভি বাসাবল থেকে বলছেন আমাকে, আমি আছি এবং আমার কাছে অনেক ঘটনা রয়েছে, রেকর্ড করে পাঠাতে পারেন, এর বাইরে আপনি ঘটনা লিখে পাঠাতে পারেন, আমরা চেষ্টা করব সেই ঘটনাটা অন এয়ার করবার জন্য, সেটা আপনাকে লিখে পাঠাতে হবে। ভৌতিকের ফ্যান পেজে বানানো হচ্ছে BHOUTIK, শুধুমাত্র ভৌতিক লিখে সার্চ দিলে আমাদের ফ্যান পেজটা পেয়ে যাবেন। এই মুহূর্তে রিয়া আমাদেরকে বলছেন, তোমার নিউ ফ্রেন্ড, তোমার শো শুনছি এবং খুব বেশি ভয় লাগছে। নাসিম নরসিংদী থেকে বলছেন যে, পাঞ্চ দোনা থেকে আমাদেরকে বলছেন, লাভ ভৌতিক 90.8 ফেসবুকে অনেকেই রয়েছেন আমাদের সাথে। আলবার্ট খান তিনি আমাদের সাথে রয়েছেন। তমাল চৌধুরী জয় তিনি বলছেন যে ভয় লাগছে, এবং সুরভ আসগর আমাদের সাথে রয়েছেন। পার্থ রয় তিনি বলছেন যে আপনাদের নতুন বন্ধু। আব্দুল রব রব তিনি আমাদের সাথে রয়েছেন। হাসান নীরব বলছেন, নাইস থার্ড স্টোরিটা ভালো ছিল। রাজপুত আরিয়ান তিনি বলছেন, ভাই আপনাদের সাথে অনেক রেগে রয়েছি, সবসময় ভৌতিক শুনি বাট কমেন্ট করি আজও আগের মতো, অ্যান্ড পারভেজ খান সহ অনেকেই আমাদেরকে সাথে নিয়ে শুনছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এই পরিমাণ ভালোবাসার জন্য। শরীফ আমাদেরকে কমেন্ট করেছেন, আলবার্ট সাফাদ আমাদেরকে কমেন্ট করেছেন, নিশান ইসলাম তিনি বলছেন কি ভাই, আচ্ছা পিটবুলের গান ব্যাকগ্রাউন্ডে মাঝখানে চলে এসেছিল। মেহেদি হাসান সায়েম তিনি বলছেন যে একদম একদম রাইট, আপনার সাথে আমি একমত। মেহেদি হাসান সায়েম আমাদেরকে আবার কমেন্ট করেছেন। আর যে তানভীর আহমেদ বলছেন যে তিনি আমাদের সাথে রয়েছেন, তিনি আমাদেরকে কমেন্ট করেছেন। এবং প্রবাল মীর তুষার তিনি বলছেন যে কি শুরু হয়েছে, একদম 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 না, এটা টেকনিক্যাল একটা ব্যাপার ছিল, সো আপনারা একটু ধৈর্য ধরবেন এবং আমাদের সাথে থাকবেন এমনটা। অনামিকা চৌধুরী অন্তি বলছেন যে সাথে রয়েছেন আপনারা, এসকে সুমন সহ অনেকেই রয়েছেন, যেসব বন্ধুরা সবসময় আমাদেরকে ভৌতিকের ফ্যান পেজে কমেন্ট করে থাকেন, তাদের কমেন্টগুলো পড়া হয় না, এবং বলবো যে আপনারাই মূলত ভৌতিকের মূল ফ্যান যারা সবসময় আমাদের সাথে থাকেন। এই মুহূর্তে SMS এর মাধ্যমে জয়েন করবার জন্য সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখে ফেলতে হবে AR space নাম লোকেশন, অ্যান্ড দেন কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। এর বাইরে যদি আপনি জয়েন করতে চান, এশিয়ান রেডিওর ফ্যান পেজ রয়েছে facebook.com/AsianRadio, সেখানে কমেন্ট করতে পারেন। এবং আমাদের মূল যে ফ্যান পেজ, যেখান থেকে আমরা ঘটনা কালেক্ট করে থাকি, তার অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। শুধুমাত্র সার্চ বারে গিয়ে ভৌতিক লিখলেই আমাদের পেজটি পেয়ে যাবেন, এবং সেখানে আপনার স্টোরিটা লিখে পাঠিয়ে দিন আমাদের অ্যাড্রেসে। সো হিয়ার উই গো ফর দ্য নেক্সট স্টোরি।
ভৌতিক 90.8
আসসালামু আলাইকুম, আমি আলহাজ, আমি টাঙ্গাইল থাকি। আজ আমি আপনাদের সাথে একটা স্টোরি শেয়ার করব। হয়তো আপনারা এই ঘটনাটা অনেকে বিশ্বাস করবেন না, তবে আমি জানি যে ঘটনাটা সত্যি। ঘটনাটা আমার মায়ের মুখ থেকে শুনেছি। ঘটনাটা আমার নানার সাথে ঘটা। ঘটনাটা আজ থেকে প্রায় 40 থেকে 50 বছর আগের কথা। তখন আমার নানা যুবক ছিলেন, তো মাত্র তিনি বিয়ে করেছেন, প্রায় 2 বছর হলো। তো আগে বলিনি যে আমার মানে নানার বাড়ি, আমার নানা একটু একটু মানে যাতনা করতেন বলে, মানে যাকে বললে ওঝা, গ্রামের লোকের কোন সমস্যা হলে আমার নানাকে তারা ডাকত, নানা তা সলভ করে দিতেন। তো আমার নানার বাবা মারা গিয়েছিল। পরিবারের সব সদস্যদের মধ্যে আমার নানাই ছিল সবচেয়ে বড়। তো আমার নানা কাজ করে তার ছোট ভাই বোনদের মানে ভরণ পোষণের দায়িত্ব পালন করতেন। তো আমার নানা তার একটা ছোট বোনকে বিয়ে দেন। তো গ্রামের নিয়ম অনুসারে মানে বোন বিয়ে দেওয়ার পর তার শ্বশুর বাড়ি মানে কি বলে দুধ কাঁঠাল, তারপরে তেলের পিঠা, মানে বিভিন্ন ধরনের পিঠা নিয়ে যেতে হয়। তো একদিন নানা ভাবলেন যে তার বোনের বাড়িতে পিঠা নিয়ে যাবেন। তো হাট থেকে ফিরতে নানার প্রায় বিকেল হয়ে গেল। বিকেল আসার পর মানে প্রায় রাত্রে সন্ধ্যা টাইপ, তো নানি সবকিছু রান্নাবান্না করতে প্রায় রাত 8টা কি 9টা নাগাদ বেজে যায়। তো আমার মানে নানার বোনের শ্বশুর বাড়ি তার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে ছিল, তাই নানা ভাবলো যে যাই রাতে চলে যাই। মানে আমার নানা মামাকে বললেন আমার নানা বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, নদীর নাম জেনে নদী। তো আমার নানার বাড়ি হলো ছোপনা, আর তার বোনের বিয়ে দিয়েছে সয়া। তো রাতে আমার নানা রাতের বেলা তাই আমার নানিকে নিয়ে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। তো মানে রাস্তার ভিতরে বাঁশ বাগান টাইপের একটা কিছু, ওখানে যাচ্ছিলেন। তো এক সময় নদীর ভিতর থেকে মানে ছোট নদী, নদীর ভিতর থেকে শব্দ আসছে আমাদের দলের পিঠা দে। নানা ভাবলেন হয়তো বা কেউ মজা করছে, হয়তো অথবা কেউ নদীর ভিতর থেকে ডাকছে। তো নানা কিছু বললেন না, নানা চলে গেলেন, মানে আবার হাঁটা শুরু করলেন। তো কিন্তু নানি ঠিকই ভয় পেয়েছে। তো একটু পরে আমার শব্দ হলো, কি রে আসান, আমার কথা শুনলি না, তেলের ভিটা চাইলাম দিলি না। নানা এবার একটু মানে স্কেয়ার হয়ে বললেন যে কি ব্যাপার এখানে কি। পরে একটা নাম বললো, নাম্বার করে নানা বুঝতে পারলেন হয়তো এটা কেউ হয়তো। এবং পরে মানে নানা নানিকে কিছু বুঝতে দিলেন না। তো নানা ভাব বললেন যে কেন তোকে আমি তেলে পিঠা কেন দিতে দেবো। তো বললো যে না দেবি, তুই দিতে হবে। তো না যুচ্ছবস্তি হচ্ছে মানে কথাবার্তা আর কি, ওই জিনিসটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে নদীর ভিতর দিয়ে। তো নানা বলছে যে কেন সামনে দেখ, তোকে দিচ্ছি, কেনা সামনে যাবো না, তুই নদীর ভিতরে ঢেল দে। তো নানা বললেন আমি দিব না। পরে বলতেছে যে দিবি না তাহলে তোর বউয়ের পেটে যে বাচ্চা আছে তাহলে তোর বাচ্চার সমস্যা হবে। তখন নানার খুব রাগ উঠে গেল। তো নানা তখন মানে তার এক বন্ধুর বাড়ি ছিল হিন্দু, নাম ছিল নরেশ। তো তার বাড়িতে গেলো, তার বাড়িতে গিয়ে নানিকে রেখে বললো যে নরেশ একটা ছাগল দে। তো ছাগল দিল। তখন নরেশকে নিয়ে নদীর পরে আসলো। আসার পরে বললো যে কই তুই? পরে বললো যে আমি নদীর ভিতরে। তো মানে নানা কি মন্ত্র কিছু একটা পরে নদীর ভিতরে মনে করেন নদীর মানে সাইডে এই একটা ছাগল পুঁতে দিলেন। তো তখন নানা তার বন্ধুকে বললেন যে কাল আমি আসার আগ পর্যন্ত এটা যেন না তোলা হয়। তো নানা নানিকে নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আবার পরের দিন আসলেন। আসার পর ওই ছাগলটা তুলে দিয়ে নানা চলে গেলেন। তো সেদিন বাড়ি গিয়ে নানি নানাকে জিজ্ঞেস করলো যে সেদিন রাতে কি হয়েছিল বা কে এটা করেছিল। তখন নানা নানিকে বলেন যে কোন একটা খারাপ আত্মা টাইপের কিছু একটা আমাদেরকে চলে গেছিল, তো ওটা খেতে চাইছিল কিন্তু আমি দেইনি। আর ওকে ওইভাবে আমি কিছু মানে মন্ত্র করে ওই জায়গায় কাটকে রেখে চলে গিয়েছি যাতে সমস্যা না হয়। আর তোমার ওকে বলিনি যাতে তুমি ভয় না পাও, জানি যে এই ঘটনাটা মানে কোনো বিয়ে টাইপের কিছু না, কিন্তু মানে সবচেয়ে আজব করা ঘটনা হলো এখন যে আমার নানির একটি ছেলে সন্তান হয়, আর সেই সন্তানটি 7 দিনের মাথায় মারা যায়। তো তখন নানা বুঝতে পারেন যে ওই মানে কাস্টারি ফল। তো এখন আমার স্টোরি, তো ভালো লাগলে শেয়ার করবেন।
শুনছেন ভৌতিক 90.8 স্টুডিওর খুঁটি বলছে সময় হচ্ছে রাত 1:40। আর যে কনক রয়েছি এই মুহূর্তে আপনার সাথে, চাইলে সেলফোনের মেসেজ অপশনে গিয়ে এআর স্পেস নেম লোকেশন অ্যান্ড দেন আপনার কথাবার্তাগুলো লিখে সেন্ড করতে পারেন 2323। এই নাম্বারটায় ফেসবুক মাধ্যম রয়েছে, যে মাধ্যমে চাইলে আপনি কানেক্টেড থাকতে পারেন আমাদের সাথে, facebook.com/asianradio সেই ঠিকানায়, যেখানে আপনি ঠিক এই মুহূর্তে আপনার মূল্যবান মন্তব্য লিখবেন এবং আমাদের ভৌতিকের যে পেজটা রয়েছে সেই পেজ থেকে পেজে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটি শেয়ার করবেন। আর এই মুহূর্তে যে ঘটনাটা শুনে আসলাম, এরকম ঘটনা যদি আপনি রেকর্ড করে পাঠাতে চান তাহলে সেই ঘটনাটা সবার আগে রেকর্ড করে ফেলুন আপনার স্মার্ট ডিভাইসে, অবশ্যই সাইলেন্স কোনো ওয়েদারে গিয়ে সেটিকে রেকর্ড করে ফেলুন, এনভায়রনমেন্টে গিয়ে রেকর্ড করে ফেলুন এবং তারপর পাঠিয়ে দিন ভৌতিক 90.8@gmail.com। ভৌতিকের বানানটি হচ্ছে BHOUTIK ভৌতিক 90.8@gmail.com। চমৎকার কিছু ঘটনা রয়েছে, এরকম ঘটনা আরো দুটো পর্যন্ত আপনাদের সামনে উপস্থাপন করব। আপনি যদি কোনো ঘটনা জেনে থাকেন, কোনো ঘটনার সাক্ষী হয়ে থাকেন, তাহলে বলবো ঠিক এই মুহূর্তে আমাদের ভৌতিকের সাথে আপনি সাক্ষী হয়ে যেতে পারেন সেই সব ঘটনার এবং সবার কাছে পৌঁছে দিতে পারেন। সেই ঘটনাটা লিখে ফেলুন এবং লিখে পাঠিয়ে দিন facebook.com/bhautik90.8, যার অ্যাড্রেসটি হচ্ছে শুধুমাত্র ফেসবুকের সার্চ বারে গিয়ে যদি লিখে ফেলেন ভৌতিক BHOUTIK তাহলেই আপনি আমাদের পেজটি পেয়ে যাবেন। রয়েছেন এনইউ রনি সোনারগাঁও থেকে, থার্ড ইভেন্টটা খুব বেশি রকমের ভয়ঙ্কর ছিল, থার্ড ইভেন্ট, ইয়েস, আপনি কোনটার কথা বলছেন আমার আই ডু রিমেম্বার এবং সেই স্টোরিটা আমরা অলরেডি করে ফেলেছি। ওমর ফারুক ফ্রম ঢাকা থেকে বলছেন যে নিউ ফ্যান অফ ভৌতিক। মোশারফ মল্লিক গাজীপুর থেকে বলছেন যে ভৌতিক খুব বেশি রকমের ভালো লাগে। রোজা পশ্চিম আমাদেরকে টেক্সট করেছেন, ভাইয়া আমি তোমার শো শুনে খুব ভয় পেয়েছি, অ্যাকচুয়ালি আমার সাথে হরর কিছু হইতাছে, এরকম কিছু একটা আপনি লিখেছেন, হয়ে থাকে যদি তাহলে সেই ঘটনাটা লিখে পাঠিয়ে দিন ভৌতিকের পেজে। শুধুমাত্র ফেসবুকে ভৌতিক লিখলে আপনি আমাদের পেজটি পেয়ে যাবেন, যেখানে 10,000 বেশি লাইক রয়েছে। ভৌতিক বানান হচ্ছে BHOUTIK, সেই পেজে চলে যান এবং তারপর আমাদেরকে ইনবক্স করে পাঠিয়ে দিন, অবশ্যই বাংলায় লিখবেন। রয়েছে নাজমুল ঢাকা থেকে, আমি আমার লাইফে ঘটে যাওয়া কিছু ঘটনা আছে যেগুলো আমি রেডিওতে এসে বলতে চাই। আপনি রেডিওতে এই মুহূর্তে আসার অপশনটি আপাতত নেই, আমরা পরে অবশ্যই রেকর্ড করলে আপনাকে ডাকবো, বা তারপরেও আপনি চাইলে লিখে পাঠাতে পারেন এবং সেই সাথে আপনি যেটা করতে পারেন আপনি রেকর্ড করে পাঠাতে পারেন ভৌতিক 90.8@gmail.com সেই অ্যাড্রেসে। আর লিখে পাঠাতে চাইলে ভৌতিকের ফ্যান পেজে লিখে পাঠাবেন। নাজমুল আমাদের সাথে রয়েছেন, রবিউল হাসান মাহা বোরহান শর্ণা উত্তর থেকে বলছেন, ভাইয়া আমরা ফ্রেন্ডরা মিলে আজকে আপনাকে প্রথম শুনছি এবং অনেকে ভয় লেগেছে, এমনকি ভালো লাগছে এমনটাই বলছেন। তিউ ফার্মগেট থেকে বলছেন যে ভয়েসটা আসলে ভয়ের, আসলে যে বললে সে ভূত আর না তো কনক তুমি এরকম কিছু একটা আপনি লিখেছেন। এমডি তুতুল শামীম আমাদেরকে সাভার থেকে কমেন্ট করেছেন, লিখেছেন মহিউদ্দিন জাহাঙ্গীর কেরানীগঞ্জ থেকে, কিশোরগঞ্জ থেকে বিপ্লব হোসেন, এবং তিনি বলছেন যে ভালো লাগছে এমন কথাবার্তা লিখছেন। দেখেছেন আমাদেরকে রনি ফাহিম ইসলামিরপুর থেকে, দেখেছেন যে তিনি বলছেন যে জোস স্টোরি ভূত পুরো পৃথিবীতে আছে কিংবা নেই এরকম বিষয় নিয়ে অনেকেই অনেক রকমের প্রশ্ন আমাদেরকে করে থাকেন। প্রিয় শ্রোতা, ভূতে বিশ্বাস কিংবা অবিশ্বাস নিয়ে আমরা কোনো কথা বলব না, আমরা এখানটায় এমন কিছু ঘটনা আপনাদেরকে শেয়ার করে শোনাবো যে ঘটনাগুলোর সত্যিকার অর্থে কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত আমরা খুঁজে পাইনি কিংবা অনেকেই খুঁজে পায় না। পৃথিবীতে ভূত বলতে আছে কি না তা আমরা মূলত বলতে পারি না, তবে যেটা জানি তা হচ্ছে খারাপ জিন এবং খারাপ পরী যার কথা কোরআন শরীফে বর্ণনা করা হয়েছে। মানুষের যেমন একটা জগৎ রয়েছে, জিন পরিতেরও তেমন একটা জগৎ রয়েছে। জিনদের হায়াত অনেকে শুনলে অবাক হয়ে যাবেন, কেউ কেউ এমনও রয়েছে যাদের বয়স 1700 বছর এবং 1800 বছরের মতো, এমন বড় বড়। এই জিনদের মাঝে ভালো খারাপ আছে, যখন কোন জিন খারাপ হয়ে যায় তখন তাকে তাদের জগৎ থেকে বের করে দেওয়া হয়, তারা দুনিয়াতে এসে মানুষের উপর বিভিন্ন রকমের অত্যাচার করে থাকে। জিনের ব্যাপারে খুব অভিজ্ঞতা যতটুকু শুনেছি ততটুকু এরকমই, এবং খারাপ জিন বলতে ভালো জিন বলতে দুটো জিনিসই রয়েছে, এই হচ্ছে অভিজ্ঞতা। আমি এখন পর্যন্ত বিশ্বাস কিংবা অবিশ্বাসের কথা আপনাদেরকে বলছি না, যতটুকু জানি ততটুকু আপনাদেরকে বললাম। এস এম এস করবার নিয়মটা একেবারে খোলা রয়েছে, এ আর লিখে স্পেস নেম লোকেশন এন্ড দেন কথাবার্তা লিখে সেন্ড করতে হবে 2323 এই নাম্বারটায়। ঠিক এই মুহূর্তে চলে যাব নেক্সট স্টোরিতে।
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ইমন রাজবাড়ী জেলার বেনীনগর গ্রাম থেকে লিখছি। ঘটনাটি যিনি আমাদের সাথে শেয়ার করেছেন তিনি একজন বাজার পাহারাদার। রাতের বেলা বাজার পাহারা দিয়ে আসছেন তিনি প্রায় 37 বছর, নাম বুরহান মিয়া। তিনি দীর্ঘদিন যাবত রাতে বাজার পাহারা দেবার পেশায় থেকে বেশ কিছু ভয়ঙ্কর কিংবা ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছেন, যার ব্যাখ্যা তিনি নিজেও এখনো জানেন না। তার মুখে বলা ঘটনাটি হুবহু আপনাদের সামনে গল্প আকারে তুলে ধরছি। আমি মোহাম্মদ বুরহান মিয়া, আমার বাড়ি বর্ডারের কাছে। বর্ডারের কাছে একটি বাজার আছে। আমি প্রায় 37 বছর ধরেই বাজার পাহারার চাকরি করি। একদিন রাতের বেলা আমি রোজ প্রতিদিনকার মতো বাজার পাহারা দিতেছিলাম। সেদিন ছিল পূর্ণিমার রাত, আকাশে সুন্দর চাঁদ উঠেছিল। আমার স্পষ্ট মনে আছে আকাশে কোনো মেঘ ছিল না। আমি সিগারেট জ্বালিয়ে আকাশের চাঁদের দিকে তাকিয়ে গুনগুন করছিলাম। বাজারের আশেপাশে তেমন একটা বস্তি নেই, পাহাড়ি এলাকা। বাজার শেষ হলেই সবকিছু নির্জন হয়ে পড়ে। আগে শরফ মিয়া নামে এখানে একজন লোক ছিল, সারাদিন চা বিক্রি করে রাতে চায়ের দোকানে ঘুমত। লোকটা মরে গেছে প্রায় 1 বছর। হঠাৎ শরফ মিয়ার কথা মনে পড়ে কেমন যেন ভয় ভয় করতে লাগল। কাঠের কাছে টুং টুং করে শরফ মিয়ার চা বানানোর শব্দ মনে হয়ে গেল। মনে হল যেন অদৃশ্য শরফ মিয়া এখন তার চায়ের দোকানে চা বানিয়ে যাচ্ছে যন্ত্রের মতন। আমি শরফ মিয়ার কথা ভুলে গলা ছেড়ে কান ধরলাম। এমন সময় দেখলাম শরফ মিয়ার চায়ের ভাঙা দোকানে কে যেন কুটিসুটি মেরে বসে আছে। চাঁদের জ্যোৎস্নার আলো সেখানে পৌঁছায় না। জায়গাটার কাছেই বড় একটা বট গাছ আছে। জায়গাটায় বট গাছের ছায়া এসে পড়েছে। আমি জিজ্ঞেস করলাম কে ওখানে। একটা শ্যামলা রঙের মলিন মেয়ে মুখ তুলে তাকালো আমার দিকে। মেয়েটার ভেতর কোনো আকর্ষণ নেই, সাধারণ একটা মেয়ে, অতি সাধারণ, রোগা, শ্যামলা। মেয়েটা গলা ভাঙা আওয়াজে বলল, আমি নীলুফার ইয়াসমিন, বয়স 17 বছর, বাড়ি শান্তিপুরে। আমি ক্লাস 9-এর ছাত্রী। আমার বাবা নুরুল ইসলাম, পেশায় স্কুল মাস্টার।
মেয়েটা একসাথে সব কথা বলায় আমি যতটা না অবাক হলাম তার চেয়ে বেশি অবাক হলাম এটা শুনে যে সে নুরুল মাস্টারের মেয়ে। নুরুল মাস্টার অত্র অঞ্চলের বিশিষ্ট একজন ব্যক্তি, তার বাড়ির সবাই পর্দা করে থাকে। তার মেয়েকে সেই জন্য আমার দেখা হয়নি। আমি কোমল গলায় বললাম, আপনি এখানে কি করছেন আপা? মেয়েটা বলল, আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি, এখন বাড়ি ফেরার পথ খুঁজে পাচ্ছি না। এমন সময় শরফ মিয়ার গলার আওয়াজ শুনতে পেলাম, স্পষ্ট শুনতে পেলাম। শরফ মিয়ার গলার আওয়াজ ছিল সেটা। আমি ঝট করে পেছনে তাকালাম, দেখলাম কেউ নেই। আমি সম্ভবত ভুল শুনেছি। আমি মেয়েটির দিকে হাত বাড়িয়ে বললাম, এসো আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। মেয়েটি আমার হাত ধরতেই আমার সমস্ত শরীর যেন শীতল হয়ে গেল। একটু আগে যে মেয়েটাকে আপা বলে সম্বোধন করছি, সে মেয়েটার প্রতি আমার কেমন যেন মায়া জন্মে গেল। আমি মেয়েটাকে পথ দেখিয়ে দিতে হাঁটতে লাগলাম। একসময় বাজার পেছনে ফেলে মাঠের ভেতর দিয়ে হাঁটতে লাগলাম। আমার মনে হল পুরো বাজার ভর্তি যেন মানুষ। দূর থেকে আমি ভরা বাজারের আওয়াজ শুনতে পেলাম। মানুষে যেন বাজারের মধ্যটাতে কম কম করছে। মেয়েটির হাত ধরে আমি হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে এক সময় নদীর পাড়ে চলে আসলাম। নৌকায় করে নদী পার হতে হবে, তারপর শান্তিপুর। আমি পেছনে ফিরে তাকালাম, কিন্তু মেয়েটা নেই। আমার কেমন যেন ভয় ভয় করতে লাগল। আমি দৌড় দিলাম। দৌড়াতে দৌড়াতে দেখলাম অনেক দূরে একটা জায়গায় আগুন জ্বলছে, হিন্দুদের শ্মশান সম্ভবত। কিছু লোক দেখলাম। আমি ভাবলাম ওদের কাছে গেলে একটু রক্ষা পাব, এরা হিন্দু মানুষ, মরা পুরনো এদের কাজ। আমি শ্মশানে গিয়ে লোকগুলোর পাশে যেতেই দেখলাম যে লোকগুলো সবার চেহারা এক এবং সবার চেহারাই শরফ মিয়ার মতো। আমি আরো চমকে গেলাম। সবগুলো শরফ মিয়া একত্রে মেটার লাশ আগুনে পুড়াচ্ছে, যেটাকে হিন্দুরা চিতা বলে। আমি মেয়েটির দিকে তাকাতেই মেয়েটার আগুনে গলে যাওয়া মুখ নিয়ে বিভৎসভাবে আমার দিকে চোখ মেলে তাকালো। আমি চিৎকার দিয়ে জ্ঞান হারালাম। এরপর দিন জ্ঞান ফেরার পর আমি নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি প্রায় তিন দিনের মতন জ্ঞান হারানো অবস্থায় ছিলাম। এরপর কবিরাজ আমাকে তাবিজ খবর দেন, আর খোঁজ নিয়ে জানতে পারি শান্তিপুরের নুরুল মাস্টারের মেয়ে নীলুফার জাসমিন এক হিন্দু ছেলেকে ভালোবাসত। তার পরিবারের কেউই সেই ভালোবাসা মেনে নেয়নি, তাই নীলুফার নিজের গায়ে কেরোসিন ঢেলে পুড়ে মরেছিল, আর শরফ মিয়াকে দিয়ে সেই কেরোসিন তেল মিথ্যা বলিয়ে কিনিয়েছিল নীলুফার জাসমিন। ঘটনা আপনি বলবেন এবং আমরা সেটিকে অন এয়ার করব। ঘটনা লিখে পাঠাবার একটি অ্যাড্রেস রয়েছে facebook.com/bhautik90.8। ফেসবুকে গিয়ে শুধুমাত্র সার্চ করতে পারেন ভৌতিক, লিখে BHOUTIK। SMS করতে চাইলে AR স্পেস নেম, লোকেশন এন্ড দেন আপনার কথাবার্তা সেন্ড করতে হবে দ্য সিগনেচার নাম্বার উইচ ইস 2323। বারুফ রামপুরা থেকে বলছেন যে প্রথম আমার সালাম নেবেন এবং ফার্স্ট টাইম শুনছি, ভালো লাগছে, খুব বেশি ভয়ও লাগছে। কেরানীগঞ্জ থেকে রয়েছেন আমাদের সাথে, কিশোরগঞ্জ থেকে আমাদের সাথে রয়েছেন আরেকজন, এবং কৃষ্ণ রয় তিনি আমাদেরকে শুনছেন। সুজন খান আমাদেরকে কমেন্ট করেছেন, তিনি বলছেন যে আমি এবং আমার ফাহমিদা আক্তার একসাথে শুনছি, অনেক ভয় লাগছে। তুতুলের শামিম সাবার থেকে, নিউ ফ্রেন্ড, ভীষণ ভয় হচ্ছে। বিপুল হোসেন আমাদেরকে
থেকে বাজিতপুর কিশোরগঞ্জ থেকে বলছেন লাস্ট স্টোরিটা ভয়ঙ্কর ছিল। ফিরোজ আলম আমাদের সাথে রয়েছেন, নিশা তিনি আমাদেরকে কমেন্ট করেছেন, ওবায়দুল্লাহ ফ্রম তুরাগ রয়েছেন আমাদের সাথে, পিউ ফার্মগেট থেকে, শাহরুখ কল্যাণপুর থেকে বলছেন গল্পটা ভালো ছিল, দীপু খান আমাদের সেই কমেন্ট করেছেন, তিনি বলছেন ভৌতিক রাত তিনটা পর্যন্ত হলে ভালো হতো। অলরাইট, এ পর্যায়ে আমরা আর কোন কথা বলব না, নেক্সট স্টোরিতে চলে যাব। এটি শুনতে শুনতে আপনার কথাবার্তা লিখে 2323 নাম্বারটা সেন্ড করতে পারেন, ফেসবুকে জয়েন করতে চাইলে facebook.com/asianradio সেই ঠিকানায়, ঘটনা লিখে পাঠাতে চাইলে ভৌতিকের পেজে আপনাকে ঘটনা লিখে পাঠাতে হবে, ফেসবুকে সার্চ করবেন ভৌতিক BHOUTIK, আর সরাসরি সার্চ করতে পারেন facebook.com/bhautik90.8, স্টোরি রেকর্ড করে পাঠাতে চাইলে bhautik90.8@gmail.com। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ফানন্দলাল লিখছি গুলশান থেকে। ঘটনাটা এক বন্ধুর কাছ থেকে শুনেছি, ঘটনাটা আমার মতো করে শেয়ার করছি। সন্ধ্যার পর নদীর ঘাটে কেউ আসে না, লোকে বলে এখানে সন্ধ্যায় ভূত আসে, কিন্তু সেই বাঁধানো ঘাটে সন্ধ্যার পর রঞ্জন আসে। অফিসের দরজায় ধর্ণা দিতে দিতে সে এখন ক্লান্ত, বিষণ্ণতার তীব্র আঘাতে প্রায় অনুভূতি শূন্য। এমন লোকের কাছে আবার কিসের ভূতের ভয়? প্রতিদিন সন্ধ্যা করিয়ে গেলে তাকে একবার আসতেই হতো এখানে। হঠাৎ একদিন লোকশূন্য সে ঘাটে সে লোকের সন্ধান পেয়েছিল, নিস্তব্ধ নদীর উপর থেকে একটা নৌকাকে ওপার থেকে এপারে চলে আসতে দেখেছিল সে। নৌকার যাত্রী বলতে একটি 8-9 বছরের ছোট্ট ছেলে আর এক আধা বুড়ো মাঝি। নৌকা থেকে ঘাটে নেমে রঞ্জনের দিকে তরতর করে হেঁটে আসতে লাগলো ছেলেটা। ডান হাতে একটা চায়ের ফ্লাক্স আর বাম হাতে ফ্যাকাশে লাল রঙের ছোট্ট একটা বালতি। বালতির ভেতর থেকে অদ্ভুত একটা শব্দ ভেসে আসছিল, কয়েকটা কাচের গ্লাস আর পানি একসাথে যখন প্লাস্টিকের বালতির গায়ে আঘাত করে তখন যেমন শব্দ হয় ঠিক সেই রকম। রঞ্জনের কাছে এসে ছেলেটি বলল, চা লাগবো স্যার। রঞ্জন হঠাৎই কৌতুকের সুরে বলে উঠল, দেখি তোর পা উল্টা নাকি। ছেলেটি কথাটায় তেমন একটা আমল না দিয়ে আবার জিজ্ঞেস করল, গরম চা দিব স্যার, ভালো চা, কাপ গরম পানিতে ধুইয়ে দিব। রঞ্জন বলল, নাম কি রে তোর? ছেলেটি বলে উঠল, মোতালেব। বাহ, অনেক ভারী একটা নাম, শুনলে মনে হয় 40-50 বছরের কেউ হবে। তা তুই এই রাতের বেলায় চা বিক্রি করতে আসলি? তাও আবার লোক নাই, জন নাই এমন ঘাটে? এই ঘাটে আজ প্রথম, দেখি বিক্রি না হলে অন্য জায়গায় যাব। তা তোর বাড়িতে কে কে আছে? শুধু বুড়া নানি আছে, আম্মা মরে গেছে আর আব্বা আরেক বিয়ে করেছে, নতুন মা খেতে দেয় না। কথাটা শুনে স্বভাবতই ছেলেটার প্রতি একটা মায়া জন্মে গেল রঞ্জনের। এরপর তাকে চা বানাতে বলল। মোতালেব একরকম গদভাদা পদ্ধতিতেই ছোট্ট একটা কাপে ফ্ল্যাক্স থেকে গাঢ় রঙের এক কাপ চা ভরে রঞ্জনের হাতে তুলে দিল। রঞ্জন চায়ের কাপে চোরালো একটা চুমুক দিয়ে বলল, মোতালেব তোমার পড়ালেখা করতে ইচ্ছে করে না? করে, অনেক ইচ্ছে করে, লেখাপড়া করে কোনো লাভ নেই, সবাই তো উল্টা কয়, ভুল বলে, সবাই ভুল বলে। যাক বাদ দাও, একটা গল্প শুনব? আচ্ছা বলেন। বেশ কিছুদিন আগে এই জায়গাটায় রাতের বেলাতেও মানুষ আসত,
প্রচন্ড গরমে একটু ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। কিন্তু এখন দিনের বেলায় আসলেও রাতে আর কেউ এখানে আসে না। বলে এখানে নাকি সন্ধ্যের পর ভূত দেখা যায়। এই তো গত সপ্তাহে আমাদের পাশের বাসার লিয়াকত খান এসেছিল। লোকটা খুব লোভী শ্রেণীর ছিল, নিজের একটা কারখানা আছে, নিজ কারখানায় চাকরি দেবার নাম করে মানুষের কাছ থেকে টাকা নেয়, তারপর চাকরিও দেয় না আর টাকাও ফেরত দেয় না। এখানে ভূতে নাকি তাকে এক ধাক্কায় নদীতে ফেলে দিয়েছিল। কথাটা বলে রঞ্জন অত্র হাসিতে ফেটে পড়ল, তারপরে বলল, ঠিকই আছে বেটার, আচ্ছা শাস্তি হয়েছে। তারপরে কি হল স্যার? আসলে এইখানে একটা যুবক ছেলে নদীতে ডুবে আত্মহত্যা করেছিল। বেকার ছেলে, ভালো রেজাল্ট, অনেক ডিগ্রি, তার বড় চাকরি পায়নি, সংসারে অভাব, তার উপর দেনা, সবার কাছে খারাপ ছেলে হয়ে গিয়েছিল সে। এখনো মনে আছে ছেলেটা যেদিন ম্যাট্রিক পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করল, তখন বাসার মানুষ, প্রতিবেশী, আত্মীয় স্বজন কত না আদর করেছিল তাকে, কত প্রশংসা এনে করেছিল। অথচ ছেলেটা যখন চাকরি পাচ্ছে না, বেকার বসেছিল দিনের পর দিন, তখন ওই মানুষগুলোর কাছে যে খারাপ হয়ে গেল, অপদার্থ হয়ে গেল, সমাজের কটাক্ষ আর সহ্য করতে না পেরে ছেলেটা মারাই গেল। ঠিকই তো বলেছে সে, কি বলো মোতালেব? উত্তরে রঞ্জন বলল, হ্যাঁ স্যার, তাহলে লেখাপড়া করে কি লাভ, এমনি তো ভালো আছি। কিন্তু স্যার, পোলাটা কি আপনার বন্ধু ছিল? ওর নিয়ে এত কথা আপনি জানেন কিভাবে? প্রচন্ড হাসিতে ফেটে পড়ল রঞ্জন। সে এমন ভাবে হাসছে যেন মোতালেব তাকে মহানির্ভূতের মতো একটা প্রশ্ন করে বসেছে। আমি কিভাবে জানি? এখানে আসার সময় আমি তোমাকে প্রথম যে প্রশ্নটা করেছিলাম মনে আছে? তোমাকে যে জিজ্ঞেস করলাম তোমার পাটা উল্টা নাকি, মনে আছে? হ্যাঁ আছে, দেখো তো আমার পা দুটো। মুহূর্তেই মোতালেব ভূত দর্শন করল। সামনে জলজ্যান্ত উল্টো পায়ের একটা মানুষ, না মানুষ না, ভূত। চায়ের ফ্লাক্স আর আনুষঙ্গিক জিনিসপত্র হাতে নিয়ে গলা ফাটিয়ে ভূত ভূত চিৎকার করতে করতে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালিয়ে গেল মোতালেব।
সময়টা একেবারে শেষ হয়ে গেল। ভৌতিকে আজকে যারা ঘটনা পাঠিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার কাছে ঘটনা থাকলে সেই ঘটনাগুলো আমাদেরকে লিখে পাঠান। লিখবার জন্য একটি অ্যাড্রেস রয়েছে, সেই অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/bhautik90.8। শুধুমাত্র ফেসবুক সার্চ বারে গিয়ে যদি আপনি লিখে ফেলেন BHOUTIK, তবে আমাদের পেজটি আপনি পেয়ে যাবেন। সেখান থেকে আমাদেরকে শুনতে পারেন, আমাদেরকে লিখে পাঠাতে পারেন আপনার ঘটনা। যদি রেকর্ড করে পাঠাতে চান তাহলে সেই ঘটনাটা রেকর্ড করুন এবং পাঠিয়ে দিন bhautik90.8@gmail.com। আরেকবার বলছি, bhautik90.8@gmail.com। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার কথা হবে আগামী সপ্তাহে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বোপরি সাবধানে থাকুন।
Exclusively on FusionBD.com.